This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আজকে যে জীবনের গল্পটি আমরা এখানে প্রচার করছি সেটি একটি অন্যরকম জীবনের গল্প। এই অর্থে যে আমরা এই জীবনের গল্পটি প্রচার করবার আগে আমাদের ফেসবুকে একটি ক্যাম্পেইন চালাই, সেখানে বিশেষ একটি ভিডিও পোস্ট করার পরে আপনাদের কাছ থেকে আমরা অনুমতি চেয়েছিলাম যে এই পর্বটি আমরা প্রচার করব কিনা। আপনারা সেখানে জানেন যে একটা মারাত্মক রকমের সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা ঘটেছে রাজধানীতে, এবং এটা শুধু একটা ঘটেছে বলাটা ভুল হবে, এই লোকের ক্ষেত্রে ঘটেছে, এবং তিনি আসলে শারীরিকভাবে কতটা অক্ষম হয়ে গেছেন। এই ভিডিওটা দেখার পরে আপনারা মতামত জানিয়েছিলেন যে আপনারা অনুষ্ঠানটি দেখতে চান কিনা, অনুষ্ঠানটি শুনতে চান কিনা। ওখানে আমরা শতভাগ, আমরা বলবো 99.9% আমরা পেয়েছি ইয়েস, আপনারা অনুষ্ঠানটি শুনতে চান। সেই অর্থে আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাকে হাজির করেছি এবং উনি হচ্ছেন ফারুক। আমরা ফরমালি যেভাবে যাই সেভাবেই আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই। জি, আচ্ছা আপনার নামটা একটু বলেন। আমাদের ভিডিও যারা দেখেছে ফেসবুকে, প্রিয় শ্রোতা আপনারা নিশ্চয়ই ওনাকে দেখেছেন। একটা ভিডিও ক্লিপস অনেক আগে আমরা ফেসবুকে দিয়ে দিয়েছিলাম যে অনুষ্ঠানটি আমরা প্রচার করবো কি করবো না, একটু আগে যেটা যে বিষয়ে কথা বলছিলাম, তো আপনারা ওখানে দেখেছেন ওনাকে। তো আপনাদের মতামতের ভিত্তিতেই তো প্রচার হচ্ছে, যে কারণে বলা। আপনার গল্পটা আজকে কি নিয়ে সেটা মোটামুটি আমাদের লিসনাররা জানে, যেটা সাধারণত হেলো 8920 কখনো হয় না এবং খুব সেন্সিটিভ একটা বিষয়, যে কারণেই আমরা আমাদের লিসনারদের মতামত চেয়েছিলাম যে সবাই আসলে জানতে চায় কিনা সচেতনতার জায়গাটি থেকে। কিন্তু আমরা কমপ্লিট আপনার পুরো লাইফের স্টোরিটাই তুলে নিয়ে আসতে চাই। আপনার জন্ম জেলা কোথায়?
বরিশালে।
বরিশালে
শহর।
আপনার আত্মীয় স্বজন বলতে কে কে আছে?
মা বাবা ভাই বোন সবাই আছে।
আপনার মা বাবা ভাই বোন সবাই কি ঘটনাটা জানে, যে ঘটনা আপনি?
না না, কেউ পর্যন্ত শেয়ার করেনি। প্রথম আমরা করতেছি।
আপনি কেন করতে যাচ্ছেন? আপনার জীবনের এত সেন্সিটিভ একটা বিষয়।
এই ঘটনার মধ্যে হাজার হাজার লোক জড়াই দেবে, আমার মতন এগুলো অসুস্থ বহুত লোক করে সার্বনি, উনি খুব খারাপ।
এবং আপনি সচেতন করার জন্য এগুলো?
আমি চাইতে যে কোনো লোক যেন এই ভুল আর না পারা না দেয়।
আপনিও সামহাও ভুল করেছেন।
আমি অনেকবার ভুল করছি, আজকে আমার আত্মা সবই খুয়েছে আমি।
প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ওনার জীবনের গল্প, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে আপনার জীবনের গল্প, শুরু করুন, আমি শুনবো।
আমার বাপ মা মধ্যে কোনো মিল দেখাল না, তার ভিতরে খুব খারাপ সম্পর্ক ছিল, খুব ঝগড়া মানে কেউ সহ্য করতে পারতো না। তো আমি খেলাধুলো করতাম, অনেক বেশি পছন্দ করতাম, ফুটবল লই সারাদিন পরে থাকতাম, খেলতে গেলে রাত্রে খেলে টেলে আর ঘরে উঠতে পারতাম না, কোনো মসজিদ টসুদে ঘুমাই থাকতাম, সবার পর দিন আবার খেলতে চলে
যেতাম। ভাই বোন ছিলেন
আপনার? আমি প্রথম ওই সময় একা ছিলাম, আমি বর্তমানে তিন দুই ভাই এক বোন।
আপনি সবার বড়? আপনি একাই ছিলেন। বাবা কি করতো?
বাবা রিক্সা চালাইতো।
রিক্সা চালাইতো। আচ্ছা, তো বাসায় সবসময় গন্ডগোল ছিল, আপনি ফুটবল খুব পছন্দ করতেন এবং রাতের বেলা বাড়ি ফিরতে পারতেন না, যদি ফুটবল খেলে লেট হয়ে যেত, তাই তো?
না, মানে খেলতে গেলে আর ঘরে ঢুকতে দিত না, কোথাও যে কাম করবে তারপর খাবার খাওয়া নিজে নিজে দেখে।
আপনি রাতের বেলা মসজিদে ঘুমিয়ে থাকতেন?
জি।
ভয়?
ভয়, মায়ের তো খাইতেই হইতো, আর আমার লিখে মায়ের অনেক মায়ের বের করতো,
মায়ের
মায়ের অনেক মারতো।
আপনার চেয়ে মা কে বেশি মারতো?
হ্যাঁ, সামলাতে পারলো না তো পোলালে চলে দেওয়া হয়নি। আমি নিজে চিন্তা করলাম যে তেলের একটা ঘটনা শুনছি যে হে খেলাধুলো লোক বহুত কষ্ট করছে, তো আমার মনে হবে তেগুলো একটা শখ থাকবে। আমি ওই দিনকে রাত্রি লঞ্চ হচ্ছে ঢাকায় ভাই স্টেডিয়ামে তো কয়েকগুলো কাজ করি, ফুটবল খেলা আনা নেওয়া করি।
দাঁড়ান দাঁড়ান এক মিনিট, এটা কত বছর বয়সে? আপনি তখন পড়াশোনা করছিলেন?
আমি কোনোদিন স্কুলে খুব কম গেছি, আমার সবসময় খেলা মনে ছিল ফুটবল।
আচ্ছা, তো ওই সময়ে আপনি একেবারে ছোট বয়সে,
সাত আট বছর বয়স আমার সঙ্গে শূন্য তো হয় নাই,
ওই সময় আসেন আপনি?
ওই সময় ঢাকা চলে আই, আমি ঢাকা উঠে আই, বুলবুল আসেন ক্রিকেট প্লেয়ার আর ছাত্র ছাত্র রক্সি ভাই।
কিভাবে হলো আমি একটু শুনতে চাই, একটু সিরিয়ালি বলেন ঘটনাগুলো কিভাবে ঘটছে ঢাকায় আসার পরে। আমি জানতে চাচ্ছি, কারণ এর আগে তো আপনি ঢাকায় আসেননি কখনো,
না
তো বরিশাল থেকে আপনি ঢাকায় আসলেন, কিভাবে আসলেন আপনি?
লঞ্চ করলাম ওই প্লেয়ার কথা মনে করো, অনেক প্লেয়ার গল্পটা আমার শুনেছে যে হে খেলাধুলার জন্য এভেলেবল কষ্ট করছে, কাপড় দিয়ে ফুটবল মানে খেলাধুলো করছে।
পেলের গল্প করেছে আপনার কাছে, ব্রাজিলের সেই মহানায়ক? না, কিন্তু পেলের গল্পটা আপনি কার কাছ থেকে শুনতেন?
আমার এলাকার এক ভাই আছে হানিফ, ও লেখাপড়া করতো, অর্ধারাতে সন্ধ্যার পর অর্ধারাতে বইতাম আমি।
আচ্ছা,
তো আমার এই গল্পটা শুনে এলো যে তুই তো বিক্রি কষ্ট করিস, তোর সাথে অনেক মানুষ অনেক কষ্ট করছে আর আমি বড় বড় প্লেয়ার।
আচ্ছা, এগুলো বলে আপনাকে উৎসাহ দিত?
আমার উৎসাহ দেওয়ার সময় তো আমি ওই দিনকে লঞ্চ করছি ঢাকায় এই করছি।
আচ্ছা, ঢাকায় আসলেন?
ঢাকা আইয়া মানে কি খাবো কি করবো চিন্তা করে পাইতেছিলাম না।
কোন এলাকায় আসলেন? উঠলেন
একদম বাইতুল মোকাররমের সামনে যে বড় টাওয়ার নেই, টাওয়ার হয়নি, প্রথম ওই জায়গায় আমি উঠছি।
আচ্ছা, তারপর?
তারপর ওই জায়গায় কটা টোকার পোলাফানে লাগে মার্বল খেললাম, ওগুলো পড়ছে এলো। আর আমার বুদ্ধি দিল যে আমাগুলো কাজ করতে পারবি, তুই কাগজ টোকাবি। আমার একটা বস্তা দিলো, আমি ওগুলো কাগজ কাগজ টোকাই ওগুলোকে দেখলাম, খাওয়ানো টাকা উঠতে করলাম, আর চিন্তা নেই। পরে যেখানে ওই যে মানে চব্বিশ তলাটা ওই সাইডে জুলাস ভাই, লিটন ভাই নামে দুজন, আর মজিবর ভাই, ফকুরে বলেন মজিবর ভাই, হেরা মনে করেন হেরা কিছু কিছু লোকজন ফুটবল খেলতে, বৃষ্টি বৃষ্টি নামলে মানুষের শরীরে কাপড় চুপড় লয়ে যেত, কামার বাবা করতে কাপড় চুপড় দেয়, তেন বই তো ধরে নাস্তা খাওয়াবো,
মানে কাপড় চুপড় দেখার জন্য।
হ্যাঁ, দেখার জন্য আমি বই থাকতাম, নাস্তা খাওয়ালে খুব ভালো পেতো আমার সবাই।
আচ্ছা, মানে এগুলো বসে বসে পাহারা দিতেন?
পাহারা দিতাম, হ্যাঁ, লোক খেলাধুলার চেষ্টা চালাই দিতাম, মিস করে বই থাকতাম না। বিলাল ভাই এখন আছে স্টেডিয়ামে, এখন বিলাল ভাই।
আচ্ছা
আচ্ছা, হে আমার খুব ভালো পেতো।
আচ্ছা,
পরে আস্তে আস্তে হ্যাঁ মিশিয়ে গেলাম। পরে এক পর্যায়ে স্টেডিয়ামে মালাবাই নামে একজন লোক আছে, স্টেডিয়ামে যাতে টোকা আছে না সব সবারই সে কাজ দেয়, হার লাগা পড়েছিল, হে আমার স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দিল। পরে কাজ করতে করতে পরে পড়েছিল ক্রিকেট প্লেয়ার রফিক ভাই, বুলবুল ভাই আছে না, বুলবুল ভাই
কেমনে পরিচয় হলো?
হে বরিশালে খেলতে গেছিল, বাজারের খেলতে গেছিল, সেই সময় হাল্লা হারে আমি দেখছি 101 রান করে সবাই, আমি এই কথাটা মনে রাখছিলাম। পরে সব টোকা গুলো বই রেছি, হে আমার ডাক দিয়েছে, আমার গায়ে কোনো গেঞ্জি আসলো না, আমার ডাক দিয়ে কোথায় বাড়ি কমকে বলছিল, কাম তোকে বলছিল খেলতে গেছিলাম, আমি চিনি তো, আমি 101 রান করেছিলেন, হ্যাঁ তুই আমার চেঞ্জেস তাহলে। তারপর তারা একটা সিঁদুর একটা গেঞ্জি গিফট করছিল, ভারতের সিঁদুর আছে না, এগুলো র্যাক সাদা আর লাল র্যাক র্যাক একটা গেঞ্জি, হে হারে গিফট করছিল, সেই গেঞ্জিটা হে আমার ব্যাগ কোনো বাড়ি করে আমার দেশে করতে, গেঞ্জি তো অনেক বড়, প্যান্টের মধ্যে ঢুকাইয়া আর একটা শর্ট প্যান্ট দিয়েছিল আমার, এই পরে থাক। এই হার লাগা মনে করেন মোটামুটি হলো, তাই হ্যাঁ হার আসে বলে থাকতাম, কোন সময় এর পাশে হ্যাঁ ব্যাগ লই আমি স্টেডিয়ামের ভিতরে ঘুরতে যাইতাম, যেদিকে যেতে যাইতে যেত, যার সব 20-50 টাকা দিতে ওই দিন খাইতাম। পরে মনে করেন পরিচয় হলো রক্সিবের লাগে, মহামারানে খেলতে ছিল রক্সিবই, পরে হে আমার একটা জার্সি দিল 20 নম্বর, ও আরামবাগের, আরামবাগের যখন খেলতে হয় আরামবাগের টিমের একটা জার্সি দিল 20 নম্বর প্যান্ট আর জার্সি, এইটা তুই গায়ে দিস।
রাতে থাকতেন কই?
স্টেডিয়ামের বারান্দায় ঘুমাইতাম।
ওখানে কি আর কেউ ঘুমাতো নাকি?
অনেক বহুত পোলাপন ঘুমাইতো।
এখনো ঘুমায়?
এখনো ঘুমাই, আমি এখনো তো ঘুমাই হয়নি,
আসবাবপত্র কি আছে?
কিছু নাই, একটা লুঙ্গি আছে, লুঙ্গিটা নিচে লাসি, আর জুতাটা মনে করেন পলিথিনের মধ্যে ঢুকাই মাথার তলে দিয়ে থেকে, আর কিছু নেই।
সারাদিন কিভাবে টাকা পয়সা কইতেন?
পরিস্থিতি যদি কারোর কাছে লোক মেলে দেখাতে হয় তাহলে তারা আমি কথাটা কই যে ভাই এই সমস্যা আছে,
10-20 পয়সা যা দেয় ওইটা দিয়ে নিজে খান আর রাতের বেলা ঘুমায় থাকেন।
হ্যাঁ, একটু
শিক্ষার জন্য হাত পাতেন,
মানে কারোর কাছে সরাসরি হাত পাতেন যে দাঁড়াই ভাই আমি সমস্যা আছে, যদি এগুলোকে বলে যদি কেউ কিছু দেয় তাহলে ওইটা নিই, ডাইরেক্ট হাত পাততে পারি না, আজে বাজে কথা কমান।
প্রিয় শ্রোতা, আজকে যে গল্পটি আমরা এখানে তুলে ধরছি সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম আসবে, যেটি যদি সুবিধাজনক ভাবে তাদের নামগুলো প্লেস করা যায় সেক্ষেত্রে আমরা সেটা প্রচার করবো, আর যদি বিষয়গুলো খুব সেন্সিটিভ হয়, তাদের মান সম্মানের বিষয় জড়িত হয়, সেক্ষেত্রে আমরা নামটা গুলোকে মিউট করবো। তো আপনারা প্রথমেই ওর সঙ্গে কথাবার্তা বলেই বুঝতে পেরেছেন যে ও আজকে যেসব ব্যক্তিদের নাম বলছে তারা ন্যাশনালি অনেক বিখ্যাত। ওকে বলুন, তারপর?
তারপর স্টেডিয়ামে থাকতে 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 একপর দেখা গেলো খুব ভালো সম্পর্ক হয়ে গেলো। ওই সময় একটা প্লেয়ার বাংলাদেশ টিমে একটা ইয়ে ছিল, প্রেসিডেন্ট কাপ হয়েছিল একটা, তো ওই সময় ওমান এর প্লেয়াররা ছিল, তা আমার আমি কালো দেখে তো আমার বেশি পছন্দ করছে, আমার দুইটা ছেলে এক কাতলি গরম চা রং চা লেবু আর একটা বরফের টুকরো, এই নিয়ে প্লেয়ার গো মানে যে 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 সাইড যে সাইড হ্যাঁ দিয়ে তো এই ডাক্তি তো ছিল আমার ওমান এর প্লেয়াররা আমার খুব পছন্দ করছিল। করার পর যেদিনকে খেলা শেষ হবো ওরা তো ঠকে গেছে, ওরা তোকে দেখে চলে যাবে, হয়তো পূর্বাণি তৈরি ছিল আগে, তবে ওরা আমার একটা সিক্রেট খোসার মধ্যে ডলার দিয়েছে, সরাসরি যেতে পারি না জানলা দিয়ে মেলাম আছে, আমার গায়ে পাশে ওই এক হিরিমসি দেখছে, আমার লড়াতে লড়াতে স্টেডিয়ামের ভিতরে লয়ে গেছে, আমি যাই টাকাটা আমার পরিস্থিতি দেখা আছে হ্যাঁ ধরে ডলারটা দিলাম, বাংলায় আমার কত হাজার দুই সার মতো মনে দিয়েছে, ওইলে আমি বাড়ি চলে গেছে আর আমার স্টেডিয়ামে থাকা হইলো না।
কতদিন পরে আনুমানিক কতদিন পরে বাড়ি গেলেন?
9 মাস, আমার মা একই সময় 9 মাস পর হে আমার দেখছে,
9 মাস পরে বাড়ি গেলেন, এই এতটুকু টাকা নিয়ে 9 মাস পরে, 9 মাস বাড়ির কথা মনে পড়তো না?
মনে পড়তো না, আমার খালে মনে মতো সকাম প্লেয়ার ওমু সবল্লা খালে খেলাধুলো পড়ে থাকতাম, আউটডোর স্টেডিয়াম যেটা আনমন করেন আউটডোর স্টেডিয়াম না আছে না, যেটার মধ্যে আনমন করেন গাড়ি পার্কিং টা করছে, ওইটা ছিল যে খেলাধুলো ওইটা হ্যান্ডবল খেলা তৈরির ভিতরে, ওইটার মধ্যে বেলাল ভাই আমাকে কাবাডি খেলার লোক টোকাই গুলো একটা টিম করছে, লোক টোকাই গো টিম কাবাডি, এটার মধ্যে আমি খেলছি, তারপর পাইনিয়ার খেলছি, আমি আমি অনেক ঢাকা লগা 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 বিভিন্ন জায়গায় খেলতে যাইতাম, ছোট মানুষ কিন্তু আমি মনে করেন মিডফিল্ডে খুব ভালো খেলতাম, আমার সবাই লড়ে যেত লক্ষ্য রিয়া, খালে মনে একটা আশা প্লেয়ার পারলাম না।
ঠিক আছে, শুনি আমরা, 9 মাস পরে বাড়ি গেলেন, তারপর
বাড়ি দিয়ে মনে করেন মা বাবার লাগে মিস্ত মিস্ত কেমন জানি ঢাকার কথা ভুলে গেলাম। পরে এক পর্যায়ে মনে আমার হানিফ কাকু কি তুই ঢাকার কি অবস্থা, তুই তো গেলে জিত করে যে পেলারই দেখাবি আমাকে,
ওই যে যে লোকটা আপনাকে পেলের কথা বলছে
ফুটবল প্লেয়ার পুলিশ টিম আইজি টিমের সেলিন স্যারের লাগে পরিচয় এলো, আমরা তো টিম যাচ্ছি তুই আমাকে টিমের লাগে থাকবি, বেতন দেবো খাওয়া হলো আমাকে লাগে সব, এই আমি হ্যার কথা মতন উত্তরে ফেললে যায় হ্যাগর লাগে থাকতে 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 একজন মনে করেন আইজি টিমের যে গোলকিপার ইমরান ভাই
গোলকিপার। আচ্ছা আপনার কত বছর বয়সের দিকে আনুমানিক মনে আছে?
নয় দশ
কত সালের দিকে মনে আছে ড্রাইভারই কথা পরামর্শ দিল
আপনাকে? পঁচানব্বইতে
পরামর্শ দিল। তারপর
পরে আমি বললাম ঠিক আছে, আমি আবার বরিশাল আইলাম। আমাকে বাসা তো কোর্টের সামনে অনেক ডিসি গো গাড়ি ঘুরে ডিসি এডিসি জেনারেল গাড়ি ঘুরে থাকতো, হ্যান্ড যে ক্লিনার সে খুব দুর্বল, একটা গাড়ি বেশি দুটো গাড়ি ধুতে পারে না, শুকনো মানুষ তো আমার অবস্থা বর্তমানে প্রথম অবস্থা আমার
জি
আমার দেখা কাছে তুই গাড়ি দিতে পারবো পারবো প্রথম দিন আমার একটু গাড়ি চালানো আকৃষ্ট করালো, আমি লোভে পড়ে গেলাম আমি গাড়ি চালাতে পারি, পরদিন আমি নিজেই মনে করেন গাড়ি চাবিলে গাড়ি চালাই ভেঙ্গে সুরে গাড়ি লো গাড়ি বেড়ে গাড়ি থ্রি আওয়ার্স পলাইছি ডিস্ট্রিক্ট নাজির আমার খোঁজে গাড়ি বাংলো কামনে ডিস্ট্রিক্টের গাড়ি, আমি যে মনে করেন বাসায় বই দিছি পরে হারা হারে কামনে কামনে জন্য এটা ম্যানেজ করছে করে আমার খবর দিছে, তোর কোনো সমস্যা নাই কারণ লোক তো নাই গাড়ি দাঁড়িয়ে রেখে এর মধ্যে একটা ঘটনা আছে, রহমান বিশ্বাস আছে না প্রেসিডেন্ট আছে হলো উনি বরিশালে গেছে সার্কিট হাউসে গাড়ি দেওয়ার লোক নাই, আর আমি তো মতন ভয় পলাইছি কারণ গাড়ি দেওয়ার লোক নাই না ওনার তো চাকরি যাওয়া অবস্থা আর প্রেসিডেন্টের গাড়ি অপরিষ্কার, পরে আমার কথা সবকিছু ভুললে আমার খবর দিছে যাওয়ার খবর দে, পরে আমি আর গাড়িটা ধুয়ে টুয়ে দিয়ে ই করছে তারপর মিট হয়ে গেছে জিনিস আস্তে আস্তে ড্রাইভিং শেখা ম্যাজিস্ট্রেট
আপনাকে কে শেখালো?
আমার যে শুকনো ওস্তাদ খুব দুর্বল বেশি শিখে না খালি একটু আকৃষ্ট করা শিখেছে ওর মধ্যে তো আমি মনে করেন পুরোটাই করে লেছি, পরে মনে করেন লাইসেন্স করতে পারি না এই ম্যাজিস্ট্রেট মাহবুব স্যার আসল ওনার লোক আমার একটু ভালো সম্পর্ক ইয়ে ছিল।
আচ্ছা কিভাবে সম্পর্ক হলো?
ওই যে উনি যখন অফিসে যান মনে করেন ঢোকে টোকে সালাম দিতাম
জি,
আর মনে করেন ব্যাগটা ধরে নিয়ে আর অফিস রুমের মধ্যে ধুয়ে লই যেতাম লক করে হয়তো মনে করেন উনি আমার খুব ভালো পাওয়া শুরু করলো, তাহলে উনি ওনার ডিউটি পারলো লাইসেন্সে।
আচ্ছা
লাইসেন্স রেডি আছে না ভেহিকেল ইন্সপেক্টর, এই ভেহিকেল ইন্সপেক্টর তো ঘুষ খায়, এই ঘুষ খাওয়া বন্ধ করার লোক ওনার এডিএম স্যার ওনার আনি দিল যে তুমি ইন্টারভিউ নাও।
আচ্ছা
পরে আমি তো স্যার বললাম স্যার আমি তো মনে করি লেহা পরে জানি আমি কেমন কি করবো স্যার, গাড়ি চালাই দেখাতে পারবো কিন্তু লেহা পরে কাম পারবো না স্যার, আমি তোমার ফর্মটা আমার দাও এই ফর্ম গুলো নিজে দেখাইয়া দিয়ে দেশে কাজ দাও তুমি ফিল্ড টেস্টে থেকে খালি ফিল্ড টেস্ট আমার গাড়ি দেশে এডিএম স্যারের গাড়ি দিয়ে আমার দেশে আমি সামনে কাছে দেখাইছি আমার কাছে আর লাগবে না যাওয়াইছে আমার লাইসেন্স হয়ে গেছে, তারপরে ঢাকায় ঢুকলাম এক বড় হারুন ভাই নামে এক লোক দ্বারা আইলাম চাকরি করে উত্তরায় আদমের চাকরি দেয় প্রথম আমারে
কিছু চাকরি
আদম আদম
আদম ব্যবসায়ী
হ্যাঁ চাকরি দেয় সেই চাকরি দিয়ে শুরু করলো বিমানের ক্যাপ্টেনের চাকরি দিলাম হেন্দে মানে দশ দিনের মধ্যে আমার ইয়ে গেল সালাম দেখে ক্যাপ্টেন কে তুমি আমার গাড়ি চালাবো
ওনার সঙ্গে পরিচয় হলো কিভাবে ক্যাপ্টেনের সঙ্গে
ক্যাপ্টেনের তো ক্যাপ্টেনের বাসায় আদম ভাড়া থাকতো
আমার
চাকরির পরিবর্তন হইতেছে
ওর উত্থানটা বুঝতে পাচ্ছেন মানে একেবারে গ্রামে রজপাড়া গায়ে থেকে উঠে এসে ও কিভাবে ড্রাইভিং শিখে বড় বড় গুণী মানুষদের ড্রাইভার হয়েছে গাড়ি ড্রাইভার এবং ওর উত্থানটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত ড্রামাটিক্যালি কত দ্রুত। আচ্ছা বলুন তারপর
তারপরে আমি একদিন মনে করি যে ম্যাডাম স্যারের যে বউ বিবেকের স্যারের বউ উনি খুব রাগী মানুষ ওনার নাম আল্লাহ কথা কাটাকাটি গাড়িতে বইয়া আমি ক্যান্টনমেন্টের দিয়ে মনে করেন আমি ইসিয়া ছিলাম আজিমপুর একটা কমিটি সেন্টার আছে ওই কমিটি সেন্টার দাওয়াত খাইতে আওয়াজ আছে তার সারের আমরা লইয়া তারপর একলা দাওয়াত খাইতে যাবো কিন্তু ম্যাডাম বললাম আমার এমন ভাবে মনে করেন ঝগড়া লেগে গেল গাড়ির ভিতরে বইয়া হ্যাঁ ঝগড়া লেগেছে কিন্তু আমি সহ্য করতে পারবো আমি হে কইতে স্যার আমি গাড়ি চালাইতে আছি কোচের ক্ষেত্রে মুখে এই এক সময় একটা ফে টেম্পু যে লেগুনে বড় টেম্পুগুলি আছে না টেম্পু মারিয়ে দিই আমার বন্যাটা একদম মনে করেন ভাঙ্গে পিছনে চলে যায়।
এটা কি ওনাদের ঝগড়ার
ঝগড়ার কারণ আমার সেন্স আসলে ওনার দিকে গাড়ি চালানোর দিকে আসলে না।
একটা বিষয় এখানে একটু সবাইকে সতর্ক করতে চাই বিশেষ করে রিক্সাতে যারা চড়েন রিক্সাতে বিশেষ করে কাপল যারা আছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ যাই হই না কেন, রিক্সাতে উঠলে আমরা এমন ভাবে কথা বলা শুরু করি বা এমন আচরণ করি আমরা ধরেই নিই যে রিক্সাওয়ালা কিছু শুনছে না। একইভাবে সিএনজিতেও আমরা এই ধরনের আচরণ করি অনেক সময় এবং গাড়িতেও, কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বিষয়গুলো আমরা অনেক সময় এই জায়গাগুলোতে করে ফেলি এবং আমরা ধরেই নিই যে তারা আসলে কিছু শুনছে না, কিন্তু তারা শোনেন। এই তৃতীয় পক্ষকে আমরা অস্বীকার করি, আসলে অস্বীকার করার কিছুই নাই এবং এটা তাদের উপর ইম্প্যাক্ট ফেলে। এবং এই যে অ্যাক্সিডেন্টের কথা বললো, এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার হামেশাই হয়। সুতরাং গাড়িতে উঠে যত সম্ভব নিজেদেরকে কন্ট্রোলে রাখুন এবং এটা আপনার জন্যই ভালো। বলুন
তারপর আমার খুব পছন্দ করতো স্যারে, দুই মায়ের স্কুলে নেওয়া না, উনি গাড়ি পেতেন, উনি আর গাড়ি পেতেন।
আচ্ছা,
ব্যাংকের গাড়ি কিন্তু উনি গাড়ি তুলতে পারতো, উনি বাসে যেতো। পরে মনে করেন ম্যাডাম বলে ঝগড়া অর্ডার পর গাড়িতে দেওয়া নই করলাম, স্যার আমার খুব ক্ষতি করলো। পরে ওই আমার টাকা পয়সা দিলে লাইট লুট কিনে আর আমি চিন্তা করলাম কি আমার মনে হয় চাকরি নাই, আমি লাইট লুট কিনে দিই আর কিছু টাকা আমাদের রাখি দিয়ে আমি গেছি স্যার আমি চাকরি করবো না। তখন দাঁড়িয়ে পড়লাম আর মনে করেন যে পল্টনে এক পাকিস্তানে চাকরি নিলাম, আর চাকরি করতে 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 মনে করেন যে পরিচয় হলো যে মনে করেন রেন্টে কারের ডিলার হয়ে গেল। আমার চাকরি হঠাৎ করে একদম চলে যায়, দেলার বের করলাম, দেলার বের আমার তো চাকরি নেই আর আমি কি করবো, তুমি আমার রেন্টে কারে ভর্তি হও, তোমার তো গাড়ি চালানো আমি দেখছি ভালো, তুমি রেন্টে কারে ভর্তি। এই রেন্টে কারে ঢুকলাম,
কত সালের দিকে এটা?
2007 বা 2008।
আচ্ছা আচ্ছা, ওকে।
ঢুকলাম, ঢোকার পরে মনে করেন যে হ্যাঁ লাগে আমার 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 ট্রিপ মনে করেন লাগাবন্ধে লাগিয়ে রইলো, সমস্ত যে আমার একবার নেয় সে আই আমারই খোঁজে, ওই ছেলেটা দেন।
ওকে,
পরে মনে করেন যে বাবুদার নামে একজন লোক আছে হিন্দু,
ওকে,
উনি আমার হ্যাঁ গাড়ির লোক সেট করে
ছবি
তুলে রেখে দিত। আমার কাজ চলতে আসে, আমি কোনো সময় মিস যাই না। আমি পিছনে একটু ঘটনা রেখেছে ওই বলে বলতেছে আবার আলালবার কিছু লোকজন গণ্য দিয়ে আগুল যারা দিয়ে দিতে রাত্রে দুইটার সময় হঠাৎ কিছু বাহিনী রাত্রে রাত্রে পার করে দিতে হইবে। পরে আমার কলে তোমার গাড়িটা আছে খালি আমি কাছে আমার লোকজন একটু দিয়েও গণ্য জাগজ দিয়ে বা আমার কথা আমি রাত্রে রাজি হয়ে গেছি, ভাড়া বেশি দিয়েছে আমি রাজি গেছি। তা আমি রাত্রে দিয়ে আসার সময় গাড়ি রাত্রে অ্যাক্সিডেন্ট করি আমি রাত্রে। একটা প্রথমে একটা হুন্ডা মারে হুন্ডা লাগছে না, পরে এক এক রিক্সার মধ্যে যাত্রী মহিলা আর পুরুষ ডাক্তার একজন কানের পর্দা ফেলবে একজন বুক ফাটতে দেয়
আপনার
আমার গাড়িতে। পরে আমি গাড়িতে উড়ে মেডা বরিশাল মেডিকেল এনে ভর্তি করি।
আপনার গাড়িতে ধাক্কা লাগে আমি ঠিক বুঝলাম না,
মানে যাত্রী নামিয়ে দেওয়ার সময় রাত্রে আমি একটা প্রথম একটা হুন্ড অ্যাক্সিডেন্ট করে বয়স ছাড়লে আমি গন্ডি এসে ঢুকি উদিরপুর ঢুকি অবিবার এলাকা অবি হ্যাঁ এলাকায় ঢুকে তো ওই এলাকা আমার লোকজন আছে আমি সিনিয়র ইলেকশনের সময় সবাই তোমার কিছু করতে পারবে না চিন্তা ছিল মাথায় হ্যাঁ এলাকা যখন ঢুকছি না তখন খুব বড় একটা রিক্সা আপনি নাড়া আছে না ধান সেই ধান খেতে রাস্তার মধ্যে ফালাই রাখছে। তো রিক্সাওয়ালারা মনে হয় খুব সম্ভব আমার গাড়ি চালানোর মতো যেটা আমি বুঝতে পারতেছি, রিক্সাওয়ালারা মনে হয় যাত্রী কোথায় রিক্সা ঘুরাও তা রাস্তা তো সরে দুই পাশে নাড়া ফালাই রাখছে রাস্তা কোনোদিন কম কম কমে গেছে রাস্তা। তা আমি তো মনে করি টাইনে যাইতে আছি যে আমার শহর উঠতে হবে, ওই রিক্সাওয়ালা করছে হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে ফেলেছে আর আমি মারি দিচ্ছি রিক্সাটারে। ওই যাত্রী দুজন পড়ে গেছে মহিলা একটা পুরুষ দুজন হিন্দু। পরে মনে করেন আমি গাড়িতে তাকে উঠলাম বললাম খবরদার করে ধরবেন না এটা এমপি সেদের গাড়ি যাও আমরা বুঝবো মেডিকেল ভর্তি করছে আমার কাগজপত্র দেখে জামিন দিয়ে দিছে
আমি
আমি সারেন্ডার করছিলাম
কেন
আমার নামে তো মামলা হয়েছে
রোগী তুলের কারণে গাড়িতে।
পুলিশ দারোগা ইমদান স্যার ভালো আসলো যে ড্রাইভার চেষ্টা করছে যে বাঁচানো পারে নাই মেডিকেলে ভর্তি করছে এই কথার উপরে আমার দাবি নিয়েছে। আমাদের উকিল আসলো
আমার
আমি পাঁচুর লেখাটা মিসল করে হলাইছি।
আচ্ছা,
যারা উড়ে হলা দেখাবে এত টাকা দেবো।
ওকে,
তার আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ যদি আমি এদের মাপ পাই তাহলে আমি এটা এতে মেরে বিয়ে করবো।
মানে আপনি প্রার্থনা করলেন?
আল্লাহর কাছে একটা প্রার্থনা করলাম, আমি খালাস দেবো, জামিন পাই। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে মার্ডার, মানে ও স্বাভাবিক মার্ডার, মানে তোমার এই কেসে মনে হয় সাজা আমার এই লইবে। আমি ভয় জানতাম না যে গাড়ি অ্যাক্সিডেন্টের মার্ডার আর ওই ম্যাটার এক না, বুঝতাম না আমি।
ওকে,
পরে আল্লাহ ঠিকই দাও, আমি দেখছিলাম আমি জামিন পেয়ে গেছি, তার নাম মনে মনে করছি আমি একটা এতে মেয়ে বিয়ে করবো। পরে আমি বিয়েটা করি, আমি সুন্দরবন লঞ্চের নাম শুনছেন তো আপনি মনে হয়?
সুন্দরবন লঞ্চ,
জি। এই সুন্দরবন লঞ্চের মালিক আছে জন্টি শেখ। হ্যাঁ, চাকরি করতাম আমি।
আচ্ছা, কিসের চাকরি করতাম? ড্রাইভারি,
ড্রাইভিং।
ওকে,
তো আমার এই ফেরার সময় রাত্রে একটা মোবাইল দিয়ে মিস কল হইতো।
অকারণে মিস কল আসতো?
হ্যাঁ, অকারণে মিস কল হইতো। আমি কোনো সময় ব্যাক করতাম, আমার অভ্যাসকে আমি কোনো সময় ব্যাক করি না।
আচ্ছা,
তোমার যাতে কথা করার ইচ্ছা তা তুমি সরাসরি করে।
ওকে,
কিন্তু সারা রাত বই খালি মিস কল হইতো, সারা রাত বই ঘুমাইতে পারতাম না। পরে এক সময় ব্যাক করলাম, করার পর হল্লাম হল্লা কথাবার্তা হইলো, আমি দেখলাম তোমার কে কে আছে, আমি কেউ না বাপ মানে, তখন তো মনে করেন আমার তার প্রতি একটু দুর্বলতা লাগি গেল। আমি তো এতে খুঁজে মনে মনে।
আচ্ছা, তো ওর নাম কি ছিল?
ফিরোজা।
ফিরোজা, আচ্ছা।
পরে মনে করেন ভালো লাগে, আমার একদিন মনে করেন যে রাত্রে কথা কি যে আমি তুমি এক কাপড় বরিশ লাইতে পারবো, কারণ পারবো।
মানে মেয়ের সঙ্গে কি আপনার পরিচয় হয়ে গেল?
হ্যাঁ, ফোনে ফোনে
সম্পর্ক কি হয়ে গেল?
হ্যাঁ, আমার লাগে সম্পর্কটা ওইগুলো হয়ে গেল।
আচ্ছা,
তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি এক কাপড় বরিশ লাইতে পারবো, কারণ পারবো।
আচ্ছা,
দেখো বহু সাতটার সময় উঠতে আমার ফোন দিয়েছে, আমি কিন্তু গাড়িতে, আমি বিশ্বাস করিনি।
আপনার সঙ্গে ফোনে কথোপকথন হওয়ার কতদিন পরের ঘটনা?
তিন মাসের
মধ্যেই। আচ্ছা, তারপর?
পরে আমার গাড়িতে তো সাতটার সময় তো আমি গাড়িতে, আমি বিশ্বাস করি জিনিসটা। আমি মনে করেন বাসায় ডিউটি করতে আছে ম্যাডামের, আর বাসটা করে ডিউটি। পরে মনে করেন চারটের সময় আমার বলেছিল ফোন দিয়েছে, আমি নতুল্লা বাস।
কিসের লাগে?
নতুল্লা বাস, আমি বাসের স্টেশনে নামেছে নতুল্লা বাস।
আচ্ছা,
তখন আমি আমার পাশে একটা ছোট ভাই আসলো রফিক নামে, আমার সবসময় কারণ রফিক ঘটনাটা তো ঠিক আছে, এভেলেবেল ঘটনা মেয়ে তাই বসে চল ফারুক বাকে দেখে লই। আচ্ছা ঠিক আছে, চল যাই। রিক্সি গেলাম, যাই। আমার দেখে তো পছন্দ হয় না, দেখেছে মা ভাই সম্ভব না,
মানে যত কিছু কেন মন থেকে নিয়ে নিতে পারছেন না,
মানে আমার, আমি মনে করি কি করবো, কান্দি দেবো না, আমি ফিরে আইতে মান, আর আমি রফিক রফিক কি করবো, ফারুক ভাই বলেছিল লোকজন এই মাইয়ে তোর দ্বারা এসে কোন একটা খারাপ কিছু ঘটতে গেল, তোর নাম কইবে মা হুদ দিয়ে, মনে কর নারী নির্যাতন মামলা ফিরে দেবে।
মেয়েটাকে দেখে পছন্দ হলো না কেন?
মেয়েটা মানে দেখে মানে বয়স্ক মনে হইতেছে।
বয়স্ক মনে হচ্ছে, মানে চেহারা ছবি দেখে আপনার পছন্দ হয়নি?
না।
আচ্ছা,
আগে বাসা লই এলো, তারা বুঝে হয় না, টাকা পয়সা দিবি দেখো, আগে বাসা লই এলো,
আগে বাসা নো, আপনার বন্ধুই পরামর্শ দিচ্ছে।
হ্যাঁ, আমি কোথাও তোর বুদ্ধি ঠিক আছে, লত যাই। তারপর আমার লই মনে করেন যে আমি বাসা, আমার তোমাদের বাসা আসলো, আসলাম সানমিয়ার নাম আছেন?
না, আমি নাম শুনিনি।
এই যে মেয়ের প্রার্থী আসলো বরিশালের।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ ভারপুর আসলো ওইটা রফিক।
ওকে, ওনার বাসা নিলেন?
হ্যাঁ, হ্যাঁ বাসার পিছনে ভাড়া থাকতাম।
ওকে, আসলে
রাখলাম।
প্রিয় শ্রোতা, আপনাদের এখানে সবাইকে একটু নোটিফাই করছি, আজকে যে গল্পটা এখানে রিভিল হচ্ছে, হুইচ ইজ কোয়াইট সেন্সিটিভ, এবং অফকোর্স ইটস আ 18 প্লাস স্টোরি ইন আ সেন্স, সচেতনতার দিক থেকে প্রাপ্তবয়স্কদেরই আমরা শুনতে বলবো এই গল্পটা। এবং এই গল্পটা শোনার আগে আমার মানে শুনলেও ইভেন আমি বিলিভ করতাম না, আমি একটি বিদেশি চ্যানেলে একটা অনুষ্ঠান দেখেছিলাম, সেখানে এক ধরনের ক্রাইম নিয়ে একটা অনুষ্ঠান প্রচার করা হয় রেগুলার, এবং বাংলাদেশে অসংখ্য শ্রোতা আছে ওই 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 অনুষ্ঠানের, সেখানে এই ধরনের অ্যাবিউজের কথা আমি জানতাম, এবং জানার পর আমার কাছে অনেকটা অবাকই লেগেছে। সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ। সেক্সুয়াল অ্যাবিউজ যে একটা মানে পূর্ণ বয়স্ক মানুষও হতে পারে এবং ছেলে মানুষ হতে পারে, সেটা আমাদের সোসাইটিতে সাধারণভাবে বিলিভ করাটা খুব কঠিন, কিন্তু এই মানুষটি এমনভাবে অ্যাবিউজ হয়েছে কোনো একটি সম্ভ্রান্ত পরিবারের মহিলা দ্বারা, এবং কি সিস্টেমেটিক্যালি তাকে অ্যাবিউজ করা হয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। ওভারডোজেস মেডিসিন দিয়ে ওর শরীরটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। যারা ভিডিও দেখেছেন, আমরা বেশ কিছুদিন যাবৎ এটা নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছি, এবং এই যে নাটকীয় ঘটনা, এই ঘটনাটা জন্মটা কিভাবে হয়েছিল সেটা, এবং উনি স্বেচ্ছায় আজকে এখানে রেডিওতে বলতে এসেছেন এই কারণে যে ওনার জানা মতে অনেকেই এই শিকারে পা দিচ্ছেন, এবং এই শিকারে পা দিয়ে নিজের সমস্ত কিছু খোয়াচ্ছেন যাতে করে এই ভুলটা কেউ না করেন। আমরা সেই গল্পের দিকে ধীরে ধীরে যাব, তবে এই মুহূর্তে বিরতির সময় হয়েছে, যেহেতু আমরা ছোট্ট একটা বিরতি নেব 4 মিনিটের। আর ওনাকে যদি আপনারা দেখতে চান অবশ্যই ফেসবুকে চলে আসবেন, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে দ্য ক্লোজার দ্য বেটার। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখানে আজকে জীবনের গল্প বলার জন্য আছে ফারুক। তার জীবনের যে অবর্ণনীয় গল্প সেটা কিছুটা হলেও আপনারা আজ করতে পারছেন, কিন্তু আমরা সেই গল্পের ভেতরে এখনো প্রবেশ করিনি, আমরা সেখানটায় যেতে চাই ধীরে ধীরে। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখানে আজকে জীবনের গল্প বলার জন্য আছে ফারুক। তার জীবনের যে অবর্ণনীয় গল্প সেটা কিছুটা হলেও আপনারা আজ করতে পারছেন, কিন্তু আমরা সেই গল্পের ভেতরে এখনো প্রবেশ করিনি, আমরা সেখানটায় যেতে চাই ধীরে ধীরে। ফারুক আমরা যেখানটায় ছিলাম, ব্রেক নিয়েছিলাম যেখানে, বলুন তারপর।
ওই বাসায় তারপর নিয়ে আসলাম, আর পরে আমার তো পছন্দ হয় না। মানুষের জন্য ও কইতেছে যে আমি এতিম মানুষ, এখন যদি আমার আমি ফেরত পাঠাই দাম বাইর ধরে থাকে তাহলে আমার ঘরে ঢুকতে দেবে না।
মানুষের কাছ থেকে ধরনের কথা বলছি।
হ্যাঁ, এলাকার যারা মুরব্বী হ্যাঁ, আমার পক্ষে চলে গেল, আর আমার পক্ষে কেউ নেই। তুমি এতিম মেয়ে আনছেন, তোমার বিয়ে করতে দিবে। পরে কি আর করার বাধ্য হয়ে মনে করেন যে লোকজন ডাকি ঢুকে রাত্রে মনে করেন বিয়ে হয়ে গেল।
বিয়ে হয়ে গেল? কত সালে বিয়ে করলেন আপনি মনে আছে?
হ্যাঁ, 2009 জুন মাসে।
ঢাকা
তো স্বামী আছে, বাচ্চা আছে, এত আমি জানি না।
জানলেন কিভাবে?
মাতৃত্ব ডাক আসেন না, আপনারা বুঝবেন কিন্তু জানি না।
মাতৃত্ব দেখা প্রেগন্যান্সি বলে
ওই ডাক আমি তার শরীরে দেখতে পাই। আমি জিজ্ঞেস করলাম এটা কিসের দাগ, আমার গায়ে খেজুরের রস পড়ছিল। আমার মাথাটা মনে করেন যে আমার গা অতটা চিন্তা করিনি। আর পরে আমি ঢাকাই পড়ি আরো লইয়ে যে না, মার দ্বারা কদিন ধরলাম দেখে মা বাবার লাগা যা আসছে কইতে আছে। আমি বললাম যা ঘরে সংসার আগে বাসায় লইয়ে যাবে, বিয়ে দান করছে তাতে হালাই তো আর দেওয়া যাবে না।
ঢাকায় নিয়ে আসি,
ঢাকায় মনে করেন এসে রইলাম রামপুরের টিভি সেন্টারের পিছনে ভাড়া রইলাম।
আপনারা শুনে বুঝতে পাচ্ছেন যে কতটা অথেন্টিক এই গল্পটা। ওকে বলুন তারপর।
পরে আমি একদিন মনে করেন যে নর্থসাউথ ইউনিভার্সিটির 10টা ড্রাইভের একখানে বইয়ে থাকলে যে গল্প করেন, আমি একদম প্রতিদিনই গল্প করি। কিন্তু একদিন আমি ওই যে পেটের দাগের কথা ভিগেই আমি জিম খেয়ে গেছি, আমার এক ছোট ভাইয়ের মতন আমার অনেক পছন্দ করে।
ও পেটের দাগের কথা আপনি কাকে জিজ্ঞেস করলেন?
ছোট ড্রাইভার ছোট ভাই আরো দিগেলাম যে বাইরে এগুলি পেটে এগুলো দাগ আছে, এটা ঘটনা কি অবস্থা? আর তোমার বউ আবু তো বাচ্চা ফালাইছে, নাহলে তোমার বউ বিয়ে আছে, আমাকে এটা কেমনে বুঝবো? তুমি আজকে যে জিগেবা কালকে তুমি আমার কথা, তোমার তোমার কালকে আমি রেজাল্ট দেবো। আমাকে আসতে বাসায় জিগেলাম যে তুমি সত্যি করে করো এটা কিসের দাগ? তোমার না করলাম যে আমার গা খেজুর রস পরে পুড়িয়ে গেছে দিলে। জানালাম যে বাইরে এই ঘটনা, ও আবার ডাক্তার প্রেম করে।
আপনার চোখ দিয়ে পানি পড়ছে, আপনার একেবারেই মনে করতে হবে এমন কোন কথা নাই। আপনার শরীরের অবস্থা খুবই খারাপ আমরা জানি, আপনি কি একটু রেস্ট নিতে চাচ্ছেন?
না না ভাই, চলতে চলুক
চলতে চলুক আগে বলেন। হ্যাঁ,
ওই হাসপাতালে হে মাইয়ে ডাক্তারে পরে হ্যাঁ ফোন দিলেন, হে একই রেজাল্ট দিল, যাতে বাচ্চা হয়েছে না সে খারাপ ছিল,
মানে কনফার্ম বলে দিল,
কনফার্ম বলে দিল। তারপর আই আমার যে কোন কইলে তখন আমি আর মানি নিলাম, আমি রাতুল আমার কাকা ফারুক ভাই তুমি এগুলো পারবা না, আমি তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিই। তোমার রাত্রে বুঝাইয়ে কও যে তুমি যদি মনে করি মিথ্যা কো তাহলে এখানে মেডিকেল টেস্ট করে দেখুন ধরা পড়ে।
আচ্ছা, হ্যাঁ এটা সত্যি মেডিকেল টেস্টে ধরা পড়ে,
যদি মেডিকেল টেস্টে ধরা পড়ে যদি তুমি যদি মনে করো মিথ্যে কথা কয় তাহলে কিন্তু তোমার ডিভোর্স দিয়ে দেবো।
আচ্ছা
তখন আমি রাত্রে দিয়ে মনে করো আরে কইলো একটা শাড়ি গিফট করলাম ও আমার রাত্রে আমার 500 টাকা দিতে তুমি যে শাড়ি কিনে দিয়ে আর গিফট করে
মন করে সুন্দর করে
বলো,
হ্যাঁ করে বলো,
তারপর বললাম যে তুমি সত্যি করে কর নাহলে কিন্তু তোমার ডিভোর্স দিয়ে দেবো। পরে উঠতে কাকা হ্যাঁ আমার একটা বিয়ে আছে একটা বাচ্চাও আছে,
বিয়ে আছে বাচ্চাও আছে ডিভোর্স হয়নি।
আমি তো ভাই মা তো মতো আউলে গেছে লগালগ মুহূর্তের ভিতরে জানলাম কোন অভিশব্দে কোন অভিশাপে ঢুকলাম, জেলখাটাই তো ভালো আসলো আমার।
একটা বিষয় নিশ্চয়ই আপনারা জানেন যে ও জেলখাটা থেকে রক্ষা পেয়েছিল বলে নিয়ত করেছিল যে একটা এতিম মেয়েকে বিয়ে করবে, এবং মিস কলে একটা এতিম মেয়ের সঙ্গে পরিচয়, ও এতিম মেয়ে তাকে না দেখে না বুঝে জেনে শুনে না জেনে বলবো বিয়ে করে, এবং পরবর্তীতে এই ঘটনাটা সে জানতে পায়, এবং যে কারণে ও বলছে যে আমার তো জেল হওয়াটাই ভালো ছিল। বলুন তারপর।
তারপর মনে করেন এই যে তাল্লা আমলা মনে করেন যে সম্পর্ক আস্তে আস্তে বাঙ্গালোর দিকে যাওয়া শুরু হয়, মানে আমি আর তার সজ্জা আমার তাল্লা আমলা মিল তাল্লা হইতে আসে না যে তুমি কোরআন সাফল্য যাবে শপথ করছো তুমি আর নাজিরে ভালো হতে পারবা,
মানে তখন আপনার কাছে এই মনে হয়েছে
এই মনে হইতেছে। পরে সে যে তাবিজ তোমার দিকে মনে করেন ঝুঁকে পড়ে,
তাবিজ কবজ করা শুরু করে
এর মধ্যে মানে আমি তাদের চেষ্টা দূরে সরার চেষ্টা করি, তখন সে মনে করেন যে তাবিজ তোমার লোক জড়াইয়ে দেয় এবং আপনাকে ধরার পরে আমি একসময় মনে করেন গদ্যে বেরিয়ে যাই যে আমি এর মধ্যে আর থাকবো না, তুমি তোমার ঘর ভাড়া দিয়ে আমি চুল্লাই করি তুমি এনালো তোমার মতো তুমি খাও ঘর ভাড়া দিয়ে গেলাম। পরে মনে করেন যে হেহার মতন চলে যায়, আমি মনে করেন যে পাকিস্তানে চাকরি করি, এক সময় হঠাৎ করে আমি স্বপ্ন দেখেছি যে আমার বউটা খারাপ হয়ে গেছে রাস্তায় মনে করেন রাস্তায় রাস্তায় চলাফেরা করে, আমি বললাম আল্লাহ আছে ও যত ইজ্জত বিক্রি করে খায় তাহলে তাই আমার তৈরি দিই, আবার আমি আবার ফোন দিই আবার আমি যা হয়েছে তুই বিল্লে যা কিন্তু বিগত দিন আর কিছু করতে পারবি না, সে রাজি হয়। তারপর আমার একটা বাচ্চা মাহাদি,
ওকে বাচ্চা আসলো বিয়ে কতদিন পরে?
এক বছরের পর, মানে এক বছরের পর,
মানে একটা ছেলে
প্রথম একটা বাচ্চাও নষ্ট করে ফেলে আমি কইতে ভুলে গেছে মাঝখানে
প্রথম একটা বেবি নষ্ট করে ফেলে।
হ্যাঁ
কিভাবে আপনার পরামর্শ হচ্ছে
নষ্ট না 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 না
আচ্ছা
এই যে মনে করেন ও দেশে একটা বিধবা বাচ্চা উড়িয়ে খায় কিন্তু ও যাতে প্যাডনেস হয়ে বাচ্চা আনতে যায় তাহলে আরো মানুষ ধরবে এই লোক বাচ্চাটা নষ্ট হতে প্যাডনেস
প্রেগনেন্ট, হ্যাঁ
ও মনে করেন নিজে নিজে বাচ্চাটা কামড়ে কামড়ে নষ্ট করে একদিন দেখে যে রক্ত চাকা পড়তো স্যার পেটে নিজে দিয়ে।
ওহো
তা আমি তো মনে করি কোনোদিন কান্দি না, আমি মানুষ দেখলে ভয় পাই না, আমার এত সাহস আর আমার হাঁটাতে বড় একদম দেখে ও চিকির দিয়ে দেয় আর মনে করেন রক্ত খান্দা পড়তে আছে। পরে আমি তা উত্তর ওই জায়গায় একটা হাসপাতাল আছে বাহিরের তখন আমি লয়ে দেওয়ার বাবা আপনি তাড়াতাড়ি এমআর করতে হবে তাতে ঢাকা মেডিকেল লয়ে যান, তখন আমি জিগে গেলাম যে আমি কি করবো আমাদের টাকা পয়সা হতো না তোমার অত চিন্তা করা লাগবে না তুমি আমার মিরপুরে একটা বরিশাল হোমিও একটা ফার্মেসি আছে তুমি ওখানে আমার লয়ে যাও, তার মানে যে ও অনেক আগে এই সমস্ত কাজের লোক জড়িত ছিল
মানে জানতো সবকিছু কোথায় কোন লোক
কোথায় কি করলে জানে ও জানে সেই জন্য না আর ওষুধ তো লোক ভালো হয়ে গেছে সে রক্ত মুক্ত পড়া বন্ধ হয়ে গেছে চাক্কা বন্ধ চাক্কা পর বন্ধ গেছে একবার একটা বড় চাক্কা পরে আর পারে না। পরে মনে করেন যে আবার একটা বাচ্চা নষ্ট করলো কেরানীগঞ্জ আমি থাকতাম,
মানে কি দুইটা বাচ্চা নষ্ট করে?
ও দুইটা বাচ্চা নষ্ট করেছে কিন্তু একটা আমি জানি কিন্তু আলটা তো কথা আমি জানি না।
আচ্ছা এটা জানলেন কিভাবে তাহলে?
এমআই রিপোর্ট দেখছি আমি,
এমআই রিপোর্টে দুইটা বাচ্চা নষ্ট রিপোর্ট এসছে।
না না মানে প্রথম একটা তো কেমনে কেমনে নষ্ট করলো আমি জানলাম না রক্ত চাক্কা চুক্কা পড়তে দেখলাম কিন্তু কেরানীগঞ্জ যাবো যেটা হয়েছে ওটা ওটা পাইলাম এমআই রিপোর্ট কাগজপত্র খুঁজতে খুঁজতে দেখলাম যে ওইটার মধ্যে একটা রিপোর্ট খুব শখ পরে একটা বাচ্চাটার নাম মাহাদি মনে করো যান মনে করেন চার মাস বয়স বাচ্চাগুলো গর্জে পালিয়ে যাই গা
আপনার কাছ থেকে পালিয়ে যায়।
হ্যাঁ আমি নোয়াখালী ট্রিপে যাই ও করতে তো যে আমি বাচ্চাকে 2000 টাকা দিয়ে দিতাম ওই টাকা নিয়ে আর ওই বাচ্চাকে দিয়ে দিতাম কিন্তু আমার বাচ্চাটা সুজি খাওয়া রাখতো চাল গুড়ি করে খাবে মানুষ আমার কইতে যাওয়ার পরে।
ওইটা কি মানে ওই হাজবেন্ড কি উনি ডিভোর্স দিয়েছিল?
আমি মামলা চলতে সেই আমি জানি ও মামলা করছেন না আমি
এই মহিলা মামলা করেছে।
হ্যাঁ
আগের হাজবেন্ড কি ছিল পেশায়?
পেশায় সে রাজমিস্ত্রি ছিল।
রাজমিস্ত্রি ছিল চোখে যে ডান চোখ দিয়ে আপনার এরকম পানি পড়ে এটা কি সবসময় পড়ে নাকি? আজকে প্রথম হচ্ছে এরকম?
আজকে মানে মানে কান্দা ইতাছে পারতেছেন না রাখতে ভাই কি করবো আমি কি কি আমার হাতে পা আছে আমি চলতে পারি না।
আপনার বাম চোখ দিয়ে যে পানি পড়ছে না শুধু ডান চোখ দিয়ে পড়ে এটা কি মানে সবসময় হয়?
মানে আজকে প্রথম
মানে শুধু ডান চোখ দিয়ে হচ্ছে এরকম। প্রিয় শ্রোতা এখানে একটা বিষয় বলে রাখি ওনার শরীরটা কিন্তু খুবই খুবই বাজে অবস্থায়, উনি কিন্তু ওনাকে দেখলে আপনারা বুঝতে পারবেন একটা স্ক্র্যাচে ভর দিয়ে আপনারা ভিডিওতে হয়তো বা দেখেছেন একটা স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন উনি, একটা কাপড় পলিথিন ব্যাগ সেটার মধ্যে ওর এক সেট কাপড় থাকে ওটা নিয়ে উনি এই স্টুডিওতে এই মুহূর্তে এবং ওনার হাঁটার সামর্থ্য নাই খুবই বাজে অবস্থা। এক চোখ দিয়ে যখন পানি পড়ে কন্টিনিউয়াসলি সেটা এক ধরনের সিন্ড্রোম এবং উনি কিন্তু স্ট্রোক করা রোগী, সুতরাং কিছু বিষয় আমাদেরকে কনসিডার করেই ওনার স্টোরিটা এখানে প্রচার করতে হচ্ছে। আশা করছি আপনাদের সেই রকম ধৈর্য থাকবে। বলুন তারপর।
বাবা তাহলে বাচ্চাটা পলাই যায় গা, আমার জিনিসপত্র বাড়ি এলে ধরতে আসলো, পরে আমি বাচ্চা খুঁজতে না পাই, আমি পরে এক সময় শুনে যে বরিশাল গাছে আমার মার ধরে, আমি তাড়াতাড়ি মার ধরে যাই, দেখো মা বাচ্চা দেখাও আমার আগে, দুই আমার বাচ্চা পাইছি, কিন্তু বাচ্চা আমার দেবে না,
বাচ্চা দিবে না,
আমি তো যা মার ধরে থাকবো ভালো তো থাকবে, আমার বাপটা একদিন কইলে কইবে, আমি আর দৌড়াদৌড়ি করলাম না, আমার আই পড়লাম, আমি হিসেবে চার দিন সারিয়ে আছে না, চার দিন সারিয়ে মালিকের চাকরি করি সালামাজি, চাকরি করার অবস্থা ঘটনা আমি করতে আছি, পরে মনে করেন যে হে কিছুদিন পর ঢাকায় মনে করেন হেয়ার মতন থাকে, ওই বাচ্চার দিয়ে ভিক্ষে করাই,
বাচ্চার দিয়ে ভিক্ষে করালো,
হ্যাঁ, পরে আমি উকিল আলাপ করলাম যে স্যার আমার বাচ্চা আমার কেমন আমি দেবেন টাকা পয়সা যা লাগে আমি দিব আপনাদের, উনি একটা মামলা করলে একটা ডিভোর্স করাই দিল আমার কোর্টের মাধ্যমে, সে পলাই গেছে চুরি মামলা দিয়ে একটা ডিভোর্স করে দেয় আমার উকিলের বুদ্ধি তো আমি কিছু করিনি, আর বাচ্চার লোক একটা মামলা করেছিল কাগজপত্র আমাদের আছে আপনাদের আমি দেখাতে পারলাম না, আমি জানি ভাড়া আসছিলাম হ্যাঁ বাসায় সবকিছু আছে আমার,
ঠিক আছে সমস্যা নেই আপনি বলুন আপনার মতো করে,
পরে ওই কাগজপত্র হেরা উকিল ডিভোর্সটা করাই দেয়, পরে তো মনে করেন আমি ঢাকা রেন্টে করার লোক জড়াই দেয়, বউ বাচ্চার কথা আমি ভুলিয়ে দিতে আছি, কিন্তু তারপর তো আমার কোনো ই ওঠে না,
তারপর আপনি কি করলেন,
পরে আমি তো রেন্টে কারের লোক জড়াই গেলাম,
রেন্টে কারের সাথে জড়িয়ে গেলাম, এই সময়টা থেকে আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়ে দেওয়া বা এরকম কোনো কোনো চিন্তা ভাবনা করলেন যে আপনি যখন রেন্টে কারে জড়িয়ে যাচ্ছেন বা এরকম কোনো কিছু,
উকিলে আমার জড়াই করাই দিল,
উকিলে কি করে দিল,
আমি বাচ্চা চাইলাম বলে বাচ্চা তুমি ওই পক্ষে আমাকে ডিভোর্স দাও,
আচ্ছা ডিভোর্স দিয়ে দিতে বললো,
হ্যাঁ তারপর উকিলে মনে করে হ্যাঁ ছবি চাইলে ছবি দিলাম, আমার ছবি দিলাম বাচ্চার ছবি দিলাম, উকিলে একটা চুরির মামলা দিয়া হ্যাঁ ডিভোর্স করাই দিল,
চুরির মামলা মানে হচ্ছে আপনার ওয়াইফ চুরি করেছে,
চুরি করে পালিয়ে গেছে,
চুরি করে পালিয়ে গেছে, এটা দিয়ে সে ডিভোর্স করিয়ে দিল, আপনার কোনো সমস্যা হলো না,
না,
আচ্ছা আপনার ওয়াইফ কোনো অ্যাকশনও নিল না,
না,
আচ্ছা
পরে আমি
ওয়াইফ জানতো যে আপনি তাকে ডিভোর্স
দিয়েছেন, সবে আমি জানাইছি আমি তার কিন্তু ডিভোর্স দিয়ে দিছি, আল্লাহ আমলা কিছু নেই,
বাচ্চাটাও নিয়ে চলে গেল,
হ্যাঁ বাচ্চাটা আমি দাবি করতাম কিন্তু বাচ্চা আমার দেখায় না ধরতেও দেয় না,
আচ্ছা তারপর
মাঝে মাঝে টাকা পয়সা লয়ে যেতে টাকা পয়সা দিলে বাচ্চাটা দেখতে পাই,
টাকা পয়সা দিলে বাচ্চাকে দেখতে দেয়,
500 টাকা দিলে আর ফল টল কিনে দিলে বাচ্চাটা দেখায়,
আচ্ছা ওই বাচ্চা কি এখন আপনার কাছে আছে নাকি বাচ্চা,
বাচ্চার মা কাছে কেন এখন আছে বাচ্চা বর্তমানে,
বাচ্চার বয়স কত,
4 বছর,
4 বছর বয়স, তার মানে এটা 4 বছর আগের গল্প,
জি পরে আস্তে 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 মনে করেন যে
আপনি রেন্টে কারের গল্প বলছিলেন,
যে রেন্টে কারের মনে করেন আমি দাঁড়াই গেলাম হঠাৎ করে একদিন আমনেকে বসে একটা ছিল পুরান টাকা থাই আর এ করলো যে হ্যাঁ একদিন আমি বিয়ে ডিউটি করছিলাম হ্যাঁ করলাম, পরে এই লোক তো আমার একদিন এই স্থানে আমার খোঁজে যে ফারুক নামে একটা ড্রাইভার আছে, পরে আমার জানছে পরে আমার লোক কত টাকা 500 টাকা 5000 টাকা ভাড়া, 1000 টাকা হেনে দিয়ে 4000 টাকা আমার দেবে হারে দেবে আমি রাজি গেছি, পরে ম্যাডামের দ্বারা লইয়ে আমার এইগুলো তো আপনি মেন ঘটনা আমি আইতেছি এখন,
আচ্ছা মেন ঘটনা যে ঘটনা আমরা ফেসবুকে প্রচার করেছিলাম যে কারণে আজকে উনি এই অনুষ্ঠানে, সেই ঘটনার ভিতরে আমরা ঢুকছি এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনারা শুনলেন, জি আমরা বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে একেবারে ইন ডিটেল, কোনো কিছুই খুব স্কেপ করবেন না আপনি বলেন, হ্যাঁ
সারাদিন ঘুরবে মানে সকাল 9টায় যাবো বিকেল 5টা হয়ে যতক্ষণ না ছাড়া থাকতো 5000 টাকা ভাড়া,
আচ্ছা আপনি রাজি হলেন,
আমি রাজি হলাম কারণ
মানে উনি শুধু ঘুরবে,
হ্যাঁ ওই ম্যাডামে খালি ঘুরবে কত সালে এই যে প্রথম,
আচ্ছা
পরে আমার লইয়ে মনে করেন যে বনা নেই আপনার লোকেশন বাড়ির নাম টাম কইতে হইবে
বলেন,
আমি যাতে বনানি একটু মনে করেন ঢুকলাম ঢুকে ডান দিকে একটা ভিতরে একটা রাস্তা আছে একদম ওই চেয়ারম্যান বাড়ি বাইরে যায়,
জি
এখানে যাওয়ার আগে একটা আছে না গলির মধ্যে দুইটা নতুন বাড়ি একটা বাড়ি বাড়িটাই উনি থাকে ভাড়া থাকে কেনা না ভাড়া,
ওকে
আর আমার জানা
এখন সেখানে আছে,
হ্যাঁ ওনার নাম হচ্ছে সামারাম,
প্রিয় শ্রোতা আমরা বারবারই বলি আমাদের অনুষ্ঠানের একটা বিশাল সীমাবদ্ধতা হচ্ছে, সীমাবদ্ধতা আমি বলবো না এটা আমাদের প্রয়োজনের জন্যই করা, যেহেতু এটি ইনভেস্টিগেটিভ শো না সুতরাং সেই জায়গাটি থেকে কারো সম্মানে আঘাত লাগে আমরা কারো মান সম্মান ক্ষতি হয় সেইভাবে আমরা আমাদের অনুষ্ঠানটা কখনোই প্রচার করি না, সুতরাং কিছু পরিচয় আমাদের এখানে মিউট করেই রাখতে হবে এবং আশা করছি আপনাদের জায়গা থেকে আপনারা সেটা আপনাদের বোধের জায়গা থেকে বিষয়টাকে দেখবেন, বলুন তারপর
পরে ওই লোকটা আমার লোক কত লোক 4000 টাকা উনি আমার লই আইলো আই ওনার গাড়ি পার্কিং এ রাখলাম, রাখার পরে উনি উপর দিয়ে নামলো খুব দ্রুত দেহ ওনার চোখের মধ্যে পানি খুব সময় ওনার থাবর থাবর মারছে খুব সম্ভব,
মানে যে লোকটা ভাড়া করেছে সেই
আপনি
তো মারাত্মক রকমের একটা অফার পেয়েছেন,
আমার স্থানে এত টাকা ভাড়া শহরের ভিতরে কেউ কেউ দেয় না। আমি তো মনে করি লাগবো না, মালিক জমা দেওয়া লাগবে 3,000 টাকা, হ্যাঁ দাঁড়াবো 500 টাকা,
মানে মালিককে দিতে হবে 3,000 টাকা,
মালিক 3,000 টাকা ভাড়া, আমার বেতন 500 টাকা।
আচ্ছা,
আমার প্রতিদিন আমি ইনকাম হচ্ছে 1,500 টাকা।
রাইট, সো আপনি 1 লাখে রাজি হয়ে গেছেন?
আমি রাজি হয়ে গেছি।
আচ্ছা,
কাগজের মধ্যে ম্যাডাম ও লিখে দিয়ে গেছে কাগজে যে এই নাম্বারে ফোন দিয়ে তোমার সমস্যা আসলে জানাইও। তা 2 ঘন্টা অপেক্ষা করতে করতে আমার একটা বদ্যাপাস কোন ট্রিজে গেলে আমি মানুষের একটু তাড়াহুড়ো দেখা যায়, ভাই তাড়াতাড়ি বেরেন, এটা মানে রেন্টে করতে অভ্যাস।
আচ্ছা,
ম্যাডাম আমার তো শোল ভালো না, আপনি কি বেরিবেন কি বেরিবেন না, আপনার শোল বেশি খারাপ, আপনি একটু রিসেপশনে নেন, রিসেপশনে ক্যামেরা আছে তা আমি জানি টানি না, রিসেপশনে আমি দাঁড়াইছি, পরে আমার ওই ইন্টারকম করছে দিচ্ছে দাঁড়ানো করতে কতক্ষণ, আপনার ফোন দিচ্ছেন ম্যাডাম আপনি কি শারীরিক ভাবে সুস্থ আছেন? হ্যাঁ।
আমার শরীর ভালো লাগছে না, আমার একটু তাড়া আপনি বের হবেন কিনা বলেন, তখন ম্যাডাম আপনাকে উপরে উপরে
ডেকেছেন? সামনে যাইতে কইছে ক্যামেরার সামনে আন,
ক্যামেরার সামনে আসেন, ইন্টারকমের সামনে
আমার দেখলো মনে হয় খুব সম্ভব উনি।
আচ্ছা, মানে দেখেছে
আমার যা গর্ষ আপনি হিজ আপনার কইতে আছে রিসেপশনে দাঁড়াছে, তারা রিসেপশন ইন্টারকম করছে, করে করতে ফোনটা কাম দিকে সিগারেট নেশা টেশা করেন, তাম প্রথম ক্লিপ তো আমি ডাইরেক্ট অস্বীকার করছেন কিছু না, আমি কোনো খাইতেই না কাজটা, তা আপনার লোক কিছু নাস্তা পাঠিয়ে দিয়েছে আপনি খাইয়ে লইয়েন কাজটা, পরে মনে করেন 10 মিনিটের মধ্যে বই রেছি আমি হাতমুখ দিয়ে বই রেছি নাস্তা পাঠিয়ে নাস্তা খামু, পরে ম্যাডাম ওই যে ছায়ের মতন এক কত ইয়ে আছে না ওই পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে নিজেই এসে একটা ট্রে লইয়া এগুলো এক মগ কফি, একটা কফি আর বিস্কুট কেমন ডাউনে বিস্কুট, এই বিস্কুট আমি কোনো সময় খাইনি, লোয়ে নিজেই এসে আই আমার নক কষে আর দাঁড়িয়ে সালাম দিলাম, তারপর সালাম লইলো এগুলো খাইয়ে ওষুধটা খাইয়ে ফেলেন, খাইয়ে আপনার আমি জানতে লাগলাম আমরা ফোন দেবো না আপনার, আমি চললে এবার তাড়াতাড়ি আমি কাচ্ছা, তারপর দুটো ট্যাবলেট দেখলাম
ওষুধটা আপনাকে কেন দিল
আমি জানি না, কিলো ওই সময় পরে জানলাম
যে আপনার কোনো কোশ্চেন তৈরি হলো না যে ওষুধটা হঠাৎ,
আমি দুর্বল লোক কথা কইছে মনে হেই লেগে দিছে মনে,
এই আমার শরীর খারাপ লাগতেছে সেই কারণে দিল কিনা। আচ্ছা,
এই লেগে আমি খাই নিলাম। আমার শরীর মানে পুরুষের যে মনে করেন খোপ আমার শরীরে দাঁড়িয়ে পড়ছে, আমি আমাদের বাংলায় কইতে পারলাম না পুরোটা, কারণ এটা হাজার হাজার মানুষ হনবো তো এত খারাপ খাওয়া যাবে না।
প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে বুঝতে পারছেন যে ওর জায়গা থেকে কি বলতে চাচ্ছে, এটা আসলে সেক্সুয়াল মেডিসিন এবং এটা খাওয়ার পরে ওর মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া হওয়ার কথা সেটাই হয়েছে, এবং এটা যেহেতু পরিকল্পিত মেয়েটার কাছ থেকে, সুতরাং এগুলো ধরনের মেডিসিন তো আপনি আগে খাননি কখনো?
না।
আচ্ছা, তারপর
খাওয়া পাওয়া শরীর বলে মনে করেন যে খিসিয়ে মিশে মনে করেন কেমন এই রেটে আছে, আর চক্ষুর সামনে সব রঙিন দেখতে আছে এমন অবস্থা হয়ে গেছে আমার, সব রঙিন দেখতে আছে সব শরীরে এসে, কিন্তু আমার মনে করেন শরীরের উত্তেজিত ভাব খালে বাড়তেই আছে। আধা ঘন্টা পর ম্যাডাম আমার ফোন দিয়েছে যে তুমি তো উপরে আসো, তো উপরে গেছি আমি, আপনি যে চেয়ারে বই রয়েছেন ওগুলো একটা চেয়ার হয়ে বইয়া একটা টি টেবিল সামনে ঠ্যাং টেবিল দিয়ে বই হয়ে গেল হালকা সার ঘুমাইতেছে, আর শোলের মধ্যে একটা পাতলা একটা চাদর ইন্দির কাশ্মীরি শাল আছে না ওই রকমের একটা চাদর শোলের উপরে দেওয়া, তারপর আমি জান করে নকশে ম্যাডাম কে আমার বাম সাইডে, তবে বাম সাইডে আমি গেছি তবে উনি ফট করে আমার পুরুষোত্তর মধ্যে হাত দিয়ে বসে থাবা দিয়ে ধরে চাকরি লোক কথা কবে কাটতে এলাম এক করে, কোনো কথা কবে চুপচাপ থাক তুমি তুই ডাকাই না রিয়েল মাইন কথা কইল, পরে আমি ভয় আমি আমি আমার শোল মনে করেন গরম হয়ে গেছে, উনি দশে আনতাম মনে করেন যার আমার শোল আরো ইয়ে গেছে, পরে উনি ওনার ওনার বেডরুমে লয়ে গেল আমার, ও চাদর ধরে ফট করে টানতে ফেললে ফেলাইলে, খোলার পর আমি দেখবো ওনার গায়ে কিচ্ছু নেই, উনি এক কথা মনে করেন যে খালি, তারপর ওনার গর্ভবতী লয়ে গেল নিয়ে উনি একটা বাবা বের করলাম, উনি একটা মনে করেন ওইটা শেষ করে ফেলালো, আমি দেখছি হ্যাঁ আমি চিনতাম কারণ আমার স্থানে বহু ড্রাইভাররা খাইছে যে আমি দেখছি, এক টানে মনে করেন ওইটা কি করলো করে জানিস, এক টানে মনে করেন খাইয়ে গেল, খাইয়ের পর উনি মনে করেন যে 2 মিনিটের মতন দাঁড়ালো দাঁড়িয়ে ঠাস করে বইয়ে বলিস মধ্যে বইয়ে মনে করেন ওনার মনের মতন উনি খারাপ ছবি দেখছেন না আমরা সেই ভিডিওতে ঠিক ওই রকম উনি ওনার ওর আমার অত্যাচার শুরু করে দিল, আমি ভালো মন্দ কোনো কিছু করলাম না, পরে মনে করেন যে ওনার কাজ 2.5 ঘন্টা লাগছে মনে করেন যে প্রথম শাস্তি করতে ওনার ওনার 2.5 ঘন্টা পর উনি আমার কাগজে হাত তোর দিয়ে আমার চলবে, কিন্তু কথা আছে তোর তোর গাড়ি ভাড়া যে আর লাগা আমি দিব কিন্তু তোর আমাদের আমার আইতে হবে, তবে মোবাইল দিয়ে আমার একটা মোবাইল দিয়া দেখালে দেখ তুই যা কর সব ভিডিও হয়ে গেছে, তুই তো আমার কথা আর না রেখে আমি থানা জমা দেবো তোর রেতো লইয়ে দেবে 5 লাখ টাকা জরিমানা দিবি, কি করবি আজই না 5 লাখ টাকা জরিমানা দিবি, আমি তো ভাইয়া আমি যা খাইছি আমার হতেছে সব শেষ হয়ে গেছে, যা কি কোন ফাইলে পড়লাম আমি, কাদার দামকে শেয়ার করতে মানে মাথা কাজ করতো যাদের শেয়ার করবো সেই কথাটা করিয়ে দেবে, তাহলে আমার তো 5 লাখ টাকা জরিমানা লাগবে। আমি মানে হতভঙ্গ হয়ে গেলাম জিনিসটা দেখে।
আপনি তার সঙ্গে কি কথোপকথন করছিলেন ওই মুহূর্তে, কিছু বলছিলেন আপনি তাকে? তার সঙ্গে আপনার কোনো কথাবার্তা হচ্ছিল, কোনো কিছু কথাবার্তা হচ্ছিল ওই মুহূর্তে, কিছু বলছিলেন আপনি তাকে?
আমি তো মনে করি পলালে চিনতে করতাম, পলালো কেমন চিনতে করতেছি আমি, যাকে আমি মাথা বেলাইতেছি খেলে আমি তো বাড়িতে পারলে। পরে আমার আরো 2000 টাকা দেয় কত ভাড়া গাড়ি ভাড়া দিয়ে গেছে, আমি ঘর 2000 টাকা পেটে খেতে ভালো কাপড় চোপড় কিনিস যাচ্ছে। পরে উনি হন তো আমার লইলাম,
কোথায় থাকেন কি করেন এগুলো অ্যাড্রেস নিল না
গেলে যে তোর বউ আছে, আমি কাছে এই ঘটনা অসুবিধা না, তোর বউ না থাকলে তোর বিয়ে করাই দেবো আমি, চিন্তা করিস না।
ওই মহিলা কি করেন না করেন প্রথম দিনে কি আপনি জানতে পারলেন?
না, 1 সপ্তাহ পর জানতে, উনি একটা এনজিও লাগে জড়িত, কারণ দেখছে ওই বিদেশি বড় বড় লোকজন আমি বিদেশি দেখে হাগল হাত মিলে তা সেগুলো ছবি আর ঘর টাঙ্গাইন আছে, সেই দেখ দেখে বাবা হলুদ নেম প্লেট আলা গাড়ি সব গাড়িতে বাবা হইয়াও আছে, সেটা বললাম যে উনি এনজিও কোম্পানির লোক লাগে জড়িত।
ওকে বলুন।
রাত্রে ফোন দিয়েছে আমার শরীর বেশি খারাপ লাগতে আছে, আমি হা ম্যাডাম আমাদের দুর্বল লাগতেছে, তুই শুধু ফার্মেসিতে যাইয়া 2টা এইডস প্লাস কিনবি, 2টা এইডস প্লাস আর একটা গ্যাস্ট্রিকের ছাঁকরো কিনবি, কিনে খাইয়ে শুয়ে থাক, আর দুধ খাওয়া যায় ডিম হাঁসের ডিম খাওয়া যাইয়া, বাসায় রান্না করার কেউ আছে? আমি কাছে না, গরুর মাংস কিনে লইয়ে যা বাসায়, হোটেলে পাক করা গরুর মাংস কিনে নিয়ে মন মতন খা, আর তোর আমি রান্না করতে আছে তুই কালকে আমার বাসায় খাবি। আচ্ছা পরদিন মনে করেন যে 11টার সময় ফোন দিয়েছে, তুই গাড়ি নিয়ে আমার বাসায় বাইরে, প্রথম আমনে আমনে কইতে পরে তুই তুইর মধ্যে ফেলে গেছে জিনিসটা, এই আমার তুই কে আমি আর তুই কই। পরে মানে 11টার সময় আর বাসায় এসে
আপনি তারে তুই বলতেন কেন, মানে আপনার এক ধরনের সম্মতি চলে এসছে
মানে হে আমার একটা স্বামী স্ত্রী যা দেওয়া হয়েছে আমার দিয়ে দিয়েছে।
আপনি আজকে স্বীকার করতে এসছেন, আপনি আজকে সত্যটাই বলবেন এখানে, সচেতন করতে যেভাবে এসছেন, যেহেতু মহিলা আপনাকে প্রথম দিন তো অবশ্যই অ্যাবিউজ করলো, আপনার মৌন সম্মতি ছিল কিনা?
না,
কোন ধরনের
কোন আমি তো মনে করি সব বিপদগ্রস্ত, আমি কেমনে কি করবো?
আপনি ব্যাপারটাকে এনজয় করছিলেন না?
না, আমি তার আমার মন দিয়ে কোনো এনজয় ছিল না ওই সময়,
ভয় পাচ্ছিলাম,
আমি ভয় আতঙ্ক হয়ে গেছিলাম,
সাধারণত এরকম তো হওয়ার কথা না,
এটা কোন মানুষ এই কাজ করে না।
আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার যে স্ট্যাটাস বা আপনার যে লাইফ স্টাইল, আর আপনি যে ভদ্রমহিলার কথা বলছেন, তাদের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য,
মানে হ্যারে ধরাস আর আদরতে গেলে মনে করেন যে পারমিশন লাগে, এমন এক লোক সে, আর এমন এক সুন্দর একটা মহিলার আদরত অনেক কিছু মনে করেন, আর সে আমার তো সবকিছু দিয়ে দিতে আছে।
ওকে, আসলে দিচ্ছে নাকি নিচ্ছে সেটাও একটা ফ্যাক্ট, নইলে আজকে 8 মাস পরে আপনার যে শরীরের যে অবস্থা এবং আপনাকে যে ড্রাগ দিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি যে কাজটা হয়েছে, একটা কোশ্চেন প্রথম দিকেই ছিল প্রিয় শ্রোতা, যে যদি শুধুমাত্র এটা শারীরিক কামনা হবে তাহলে ড্রাগ দেওয়ার প্রয়োজনটা কি, ড্রাগ ওকে কেন দিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে এটা আসলে এক ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডারই আমি বলবো। আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষ প্রয়োজনে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আমাদের সঙ্গে সবসময় থাকেন ডক্টর তাজুল ইসলাম, তাকে স্ট্যান্ড বাই রেখেছি, তিনি এই গল্পটা শুনছেন। আমরা যেই ধরনের সেক্সুয়াল সিনড্রম বা অ্যাটিটিউড পাচ্ছি একটা মেয়ের মধ্যে, সেটা সাইকোলজির ভাষায় কি বলে এবং এটা আদৌ সম্ভব কিনা, উনি ওনার যে স্টাডি ওনার যে রিসার্চ সেই জায়গাটা থেকে উনি উত্তর দিবেন। অনুষ্ঠানের শেষে উনি আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, এবং যারা এই বিষয়টাকে বিশ্বাস করছেন বা প্রশ্নবোধ চিহ্ন রেখেছেন তারা নিশ্চয়ই ওনার কাছ থেকে শুনে পুরো বিষয়টি সম্পর্কে আপনারা আশ্বস্ত হবেন। ঠিক আছে, তো আপনাকে পরামর্শ দিল এটা এটা কার, আমার প্রশ্ন ছিল যে তুই তুই সম্পর্কে যাওয়ার জন্য ও পারমিশন দিল আপনাকে?
হ্যাঁ।
আপনি কি এটা ইচ্ছা করে তুই সম্পর্কে গেলেন নাকি?
আমি আশা করতাম ব্যবহার করবি, বুঝছেন কথাটা?
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব, আজকে যে ভিকটিম আমাদের এখানে এসছে ওর নাম ফারুক, এবং দিস ইজ আ ভেরি রেয়ার কেস ফর হ্যালো ইট 920 আমি বলবো, কজ এই ধরনের স্টোরি আমি আমার লাইফে ফার্স্ট শুনলাম এবং আমার জন্য কিছুটা অবিশ্বাস্য ছিল, যদি না আমি যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে একটি বিদেশি চ্যানেল টেলিভিশন চ্যানেলের একটা ক্রাইম শোতে আমি এই ধরনের ঘটনা প্রথম দেখি, এবং দেখার পরে ও যখন আমার কাছে প্রথম দিন সরাসরি এসে বলেছে আমি প্রথম দিন শুনিনি, তো আজকে আমি প্রথম শুনলাম, শোনার পরে আমার কাছে কিছুটা বিশ্বাসযোগ্য হয়েছে, কিন্তু ঘটনা যেভাবে শ্রেণীবিন্যাস হচ্ছে সেখানে না বিশ্বাস করে থাকার কোনো উপায় নেই। অ্যান্ড দিস ইজ দিস হ্যাপেন বিকজ এই ধরনের সেক্সুয়াল সিন্ড্রম যে কোনো মানুষের মধ্যেই থাকতে পারে। আমরা আসতে চাই ছোট্ট একটা বিরতির পর, এই ধরনের ডিসঅর্ডার একটা মানুষকে কতটা পঙ্গু করে দিতে পারে সেটা নিয়ে, এবং একই সাথে যারা একটু সচেতন হওয়ার জায়গা আছে প্রত্যেকেরই, সেই জায়গাটা থেকে একটু হলেও সচেতন হবেন আশা করি আজকের এই স্টোরি শোনার পরে। 5 মিনিটসের একটা ব্রেক, ফিরছি ঠিক রাত একটায়। আর যারা আমাদের গেস্টকে দেখতে চান চলে আসবেন ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Hello 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। সময় রাত একটা প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। একটি ঐতিহাসিক দুর্ধর্ষ জীবনের গল্প আজকের এই হ্যালো 8920 তে প্রেজেন্ট করছি আমরা, আমরা যেটার প্রচারণা পুরো সপ্তাহ জুড়ে আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজে এবং একই সাথে আমার যে পেজটি রয়েছে পার্সোনাল পেজ সেখানে প্রচার চালিয়েছিলাম। আপনারা যারা পেজে আছেন তারা ওখানে মতামত জানিয়েছেন, প্রায় 2-3 লাখের মতো মানুষ এই ভিডিওটা আপনারা দেখেছেন, এবং আপনারা যারা দেখেননি ওই পেজটিতে গেলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন, এবং আপনাদের মতামতের ভিত্তিতে আজকের এই জীবনের গল্পটি এখানে প্রচার করা হচ্ছে। এবং কথা না বাড়িয়ে আমরা আবার আমাদের গেস্টের কাছে ফিরতে চাই। ফারুক, আমরা যেখানটায় ছিলাম তারপর
পরে উনি আমার একদিন মনে করেন 10টার সময় ডাকে বাসায়,
সেকেন্ডেতে
তোমার বাসায় দূরে ওষুধ দিলাম, আমার হেড সেম ওষুধ।
আপনি তখন জিজ্ঞেস করলেন না কি
ওষুধ? জিজ্ঞেস করলাম এটা কিসের, খাওয়ার তো তো তোর টাকার দরকার, তুই খাইতে থাক, তোর সমস্যা কি? আমি আসি না তো কোনো সমস্যা হলে আমি দেখুন। আমি শুনতেলাম যে 4,000 টাকার ভাড়া, 5,000 টাকার ভাড়া আমি ছাড়িয়ে দেবো ওষুধের লোক, এটা কি ওষুধ খেলে গুরুত্ব দিই না ভাই জিনিসটার ভিতরে। পরে আমি খাইলাম, খাওয়ার পরে কারণ তুই এখানে বইয়ে থাকবি যাবি না। পরে মানে 2 ঘন্টা পর কত শরীর কি আগের মতন হয়েছে, আমি খাওয়া ম্যাডাম গরম হয়ে গেছে, আমি নামতে শুনেছি কোন একটা বোরকার মতন কেমন যেন মনে করেন এক পথ কি যেন পড়লো বুঝলাম না, ভিতরে গেছে না বোরকার মতন আর কি। এই পরে গাড়ির মধ্যে উঠলো, উঠতে করলো চল এখানে গুলশানটা গলফ ক্লাব আছে, গলফ ক্লাব ফোন দিলে এক মহিলা গাড়ি, হ্যাঁ সে করে দেখতে সুন্দর কিন্তু বয়স কম, এই নাইডে এক কেজি বিয়ের লো এলো। আই আমার কোলে ব্যাগডালা খুলেন, ব্যাগডালা খুলছি বারোটা বিয়ের গাড়ির মধ্যে উড়ে এলো, উড়ে চলেন। তারপরে বনানে ফেলার ওপর দিয়ে ভিতরে একটা ই আছে না অনেক হাউজিং, ওই জায়গায় এই নাইডে ওই জায়গায় ভাড়া থাকে, তার বাসায় এলাম। হ্যাঁ গাড়ির মধ্যে ভাই বিয়ের খাইছে, আমার হাতে আমি বিয়ের খাইনি, আমার কেমনি মনে করেন শরীর মধ্যে আগুন রেখেছে। পরে হে বাসায় আইলাম, আর পরে আমার হাগর মূল হয়ে গেল।
আপনি কি ওষুধের নামটা পুরো সময় কখনো জানতে পেরেছেন যে কি ওষুধ? আপনার দিকে ওষুধটা কিভাবে আসতো, পুরো খোলা অবস্থায় আসতো?
খোলা খোলা কোনো লেবেল নেই, লেবেল থাকলে আমি সিনিয়র লেখতে পারতাম।
আচ্ছা ওষুধটা কটা দিত? দুটা দিত আপনাকে?
দুইটা। কালার কি? সাদা একটা আছে আপনার।
কি কালার মানে? কালার
সবুজের, সবুজের মতন দেখি কি দিদি হামো
না। ঠিক আছে বলেন সমস্যা।
সবুজ সবুজ।
এটা কি ক্যাপসুল ছিল না ক্যাপসুল সাইজ ছিল?
একটা ছিল ক্যাপসুল, একটা ছিল ট্যাবলেট। ট্যাবলেটটা তো জানেন মাসের চক্ষু আছে না, মাসের চক্ষুর মতন।
ওকে বলেন তারপর।
মাসের চক্ষুর মতন দুইটা একলা খারাপ খাওয়াই দিত, মানে নিজে খাওয়াই দিত। আইয়া খা, আমি কতো ম্যাডাম কি হবে আমার এটা খাইয়া, আর তুই আনন্দ পাইতে আসুস, টাকা পাইতে আসুস, আর কি চাস?
এত জিজ্ঞেস করার দরকার নেই,
আর তোর তো এত দাদার চিন্তা নেই, আর আমি তো আছি, টাকা লাগলো তোর টাকা দেবো, এগুলো আমার 1,00,000 টাকা একটা বান্ডিল দিয়ে দিছে, তোর খরচা কর নিয়ে যাও, আমি আর টাকা ধরিনি।
টাকা ধরিনি কেন?
খাওয়ার পর মনে করো দুজন আইসে, কেউ গা কাপড় চোপড় ছিল না। আর একটা ইংলিশ ছবির মতন যেগুলো মানুষ ইউজ করে আমার হেভিলি ইউজ করছে, আমার আমি তো সুপসাপ মনে পড়েছি ওনাকে মতন ওনার দেবিলে সাইজে কষ হেবিল দুজনে মিললে কই করছে আর কলে আসা শান্তি দেবেন কিছু পাবি আমি তো কথা কইনি আর ভাড়া পাইতেছে অসুবিধা ওই ম্যাডাম আবার যাওয়ার সময় বললাম 2000 টাকা আমার তোর এই সময় অনেক খুশি পরে মনে করলাম যে হাগো বিদায় করে দিয়ে আমি গাগোছল দিয়ে আমার সারিয়ে দিল দুইটার সময় খাওয়া লাভে সারিয়ে দিল জানলাম ফোন তো লাগিয়ে ফেলবো কিন্তু আর এই ম্যাডাম ফোন তো লাগি না আমি ফোন দিলে আবি না এই ম্যাডাম তো কোনো সব ফোন দাবি না এই ম্যাডাম কিন্তু ভালো না মানুষ হয় আমাকে সামনে ফোন দিলাম দুই ম্যাডাম আমি দেখবেন বাজার বাজে হইলো আমার ওষুধ খাওয়া দিচ্ছে এই ম্যাডামে আর ওই ম্যাডাম আমার অ্যাড্রেস লো আমার ওই সিস্টার নেই পাশে মানে নাম আর এই কোথাছে এই ফারুক নামে একটা ড্রাইভার আছে আমার মালিকের লোক সরাসরি দেখাতে করছে ও তো আমার ড্রাইভার কার নাম্বারটা দেন ওই ম্যাডামে সালাহ করে আমার নাম্বার হ্যাঁ দেয় না আর আমি হ্যাঁ লাগলাম আমার লোক তো ডাইরেক্ট কথা ওনার লাগে ওনার লোক কথা না পরে আমার নাম্বার হয়ে গেলো সে লই আমার কলকে তুমি একটু আমার কাছে দিতে পারবা আমি বললাম আমি তো আপনার চিনি না আমি শোনালাম ম্যাডাম ওই যে তোমাকে হে ডাবল ডাবল করলে হচ্ছে আমি চিনি না চিনি না তারপর জি ম্যাডাম চিনছি কিন্তু আপনার নাম্বার বলেন আমাকে তোমার আমি স্টান এসেছিলাম তোমার মালিক কিন্তু দিয়ে লইছি পরে আমি স্কোয়ার মার্কেট একটা রিক্সা লয়ে আগে পড়ছি আর যদি ম্যাডাম রে ম্যাডাম আমি একটা পুরোনো একটা গাড়ি কিনি আমি তোমার দিয়ে দিই কিন্তু তুমি আমার লাগে থাকতো রাজি কহিলাম গাড়ি আনতে দেখুন আমি কইছি না ম্যাডাম এত তাড়াতাড়ি আমি ওনার লোক কথা না ওনারা বাদ দাও দুজনের ভিতরে টানা টানি লেগে গেল
আপনি ওই মহিলার কাছ থেকে সরে এসে পুলিশে কেন যেতে পারছেন না
ভাই বাংলাদেশে পুলিশের খবর আপনি জানেন না আর হাল্লাগার যে সমস্ত লোকের পরিচয় আমার যে কোনো মামলা আমার দিয়ে দিতে পারবে কোনো চক্ষু বুঝা হাল্লা যে সমস্ত লোকের পরিচয় আছে
দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু ফর পারসেপশন মানে ওর জায়গা থেকে এটা পারসিভ করাটা খুবই ইজি কারণ ও যার সাথে ডিল করছে ভয়াবহ রকমের ওর লেভেল থেকে ভয়াবহ রকমের শক্তিশালী মানুষ এবং ও কিছুই করতে পারবে না ইনফ্যাক্ট যদি ওকে আইনের মারপ্যাচে ফেলে দেয় আর এই যে ভিডিওটা করে ওনাকে ভয় দেখিয়েছে প্রথম দিকে যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে ভিডিওটা সারা জীবনের জন্য চিন্তা করে দেখুন প্রযুক্তি আমাদেরকে কতটা বিপদে ফেলতে পারে এই যে ট্যাবলেট এটাও একটা প্রযুক্তি এই যে ভিডিও এটাও একটা প্রযুক্তি জি আপনি বলুন তারপরে ওনারা দুজন গন্ডগোল লেগে গেছে
দুজনের মধ্যে গন্ডগোল না আমার কেউ ডাকে না উনিও ডাকে না উনিও ডাকে না কিন্তু আমার শরীর না আমার অবস্থা হয়ে গেছে আমার না কোনো না কেউ নাম এসলে আমার শরীর ঠিক থাকতে আসে না
ওষুধ খাওয়ার পর
ওষুধ খাওয়ার পর আমি এমনি মনে করেন নারীদের উপরে নিজেই বসি যে ওনটা তেন আমার ওষুধ দেয় না কিন্তু ওই চাঁদ আমার আমার শুধু সারাক্ষণ আমার শরীরের ভিতরে মনে করেন যে আমি গুলিস্তানের হোটেল রেস্টম কারণ আমি এই জায়গায় যাওয়া শুরু করে দিলাম কদিন পারতে আসি না প্রতিদিন 4-5 জনের লোক আমার মেলামেশা করতে হইতেছে আমার অনেক টাকা নষ্ট হইতেছে পরে এক পর্যায়ে অনেক লোক আবার মিট হয় কিন্তু একদম তুমি একদম আমি আবার নিজেদের ভিতরে মিল হয়
মিল হয় মানে একদিন এই এই
মহিলার সঙ্গে নিজেদের ভিতরে মনে করেন একটা নিজেরা নিজেরা বইয়ে জিনিসটা করে মানে আমার একদম ফোন দিয়ে কাকাকে চুপ করে
আপনি কি পারতেন না নিজের ফোনটা বন্ধ করে দিয়ে ঢাকা থেকে পালিয়ে যেতে বা
ভাই আমার তো ইনকাম সোর আর কোনো কাজ জানি না কোথা থেকে চাকরি পেতাম তা তো অন্য একটা প্রাইভেট চাকরি লেতে আর ফোন বন্ধ করে আমার তো মানুষের লোক কন্টাক্ট ফোনের লাগে যদি কেউ গাড়ি ভাড়া লাগলো আমার ফোনে ফোনে আমার যোগাযোগ হয়
মানে ফোনটা বন্ধ করলে তো আপনার এই কন্ট্যাক্ট আর থাকবে না
থাকবে না
ওকে বলুন তারপর
পরে হ্যাঁ নিজের ভিতরে একটা কন্ট্যাক্ট হয় এই মনে করেন আমার মরণের দিকে আস্তে 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 আমি গেলাম গে এখন মনে করেন আমার
রেগুলার এই মেডিসিনটা দিতে
রেগুলার মনে করেন হেরাই আমার দিয়ে দিত
মানে মেডিসিনটা কি চেঞ্জ করতেছিল নাকি একটা মেডিসিন
একই মেডিসিন মনে করেন উনি আবার যেতে কি লাস্টে ঘুরে এলো যে নতুন যে ম্যাডাম সোনালী ম্যাডাম উনি দিল কি একটা সুইং গাম একটা ট্যাবলেট আর একটা সুইং গামটা সাবাইতে হইতো খাওয়া গিলে হান দেবেন সাবাইতে খালি মহে রাখতে হবে সাবাইতে হবে খাইয়ে ফেলান দেবেন আর ট্যাবলেটটা দিতে মনে করেন পানি লেখা হয় তারপর সুইং গামটা আস্তে আস্তে সাবাইতে থাকো সুইং গামটা গায়ে আমেরিকান সিল দেওয়া ফ্ল্যাক আছে না আমেরিকার ফ্ল্যাক ফ্ল্যাক দেওয়া আছে আমি দেখছি
কিভাবে ওকে অবিশ্বাস করবেন বলেন বলুন তারপর এই জিনিসগুলো আপনাকে দিতে কন্টিনিউয়াস
মানে এখন দুটো দিকে আমার এগুলো চলতে আছে
কতদিন পর পর হতো এটা
মানে ওনার দরকার হলে উনি দিতে ওনার দরকার হলে উনি দিতে
সপ্তাহে কয়বার আপনাকে এই ধরনের মেডিসিন নিতে হতো
চারবার তো মনে করেন ধরে রাখেন চাইলে রেডি
অনেবারে সপ্তাহে আপনি চারবার এই ধরনের মেডিসিন নিতেন
মনে করেন বৃহস্পতিবার অত উনি তাহলে শুক্রবার উনি মানে দুইটা দিন ওনাকে থাকতে
এবং আপনার সঙ্গে যখন এদের সম্পর্কটা হতো তখন কিরকম এই আপনি যেটা বলছিলেন প্রথম দিকে দুই ঘন্টা ব্যাপার এইগুলো কি এরকমই
হ্যাঁ এগুলো দুই ঘন্টা আড়াই ঘন্টা আমার থাকতো কোনো কোনো রকম কমতি না দুই ঘন্টার ভিতরে আমার কোনো রাহ নষ্ট হইতো না
এবং এই দুই ঘন্টা আড়াই ঘন্টা করে ওনাদের সঙ্গে মিশতে হইতো
হ্যাঁ মিশতে হতো ওনার ওনার মতন মানে সোজা কথা ইংলিশ ছবি
এখানে আপনার কোনো রোল থাকতো না যা করার ওনারই করতো
ওনারই করতো খালি আমি শুয়ে থাকতাম এই বেডে পরে আস্তে 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 মনে করলাম আমি
আপনি কি বুঝতে পারছিলেন যে আপনার শরীরের মধ্যে একটা পরিবর্তন আসছে বা হঠাৎ করে আসে নাকি দাঁড়াই
আসে না হঠাৎ করে পারে আজ যদি আমার শক্তি কমে যায় বইয়ে পড়তো হঠাৎ করে দাঁড়াই বেশি কোনো এখানে পাওয়া যায় যদি
কয় মাস পরে বুঝলেন এই সম্পর্কে
তিন মাসের মাথায়
আপনি বুঝলেন তখন কি আপনি কি করলেন বোঝার পর
আমি মনে করেন পাশে একটা ফার্মেসির পরামর্শ লইলাম হ্যাঁ আমার ক্যালসিয়াম ওষুধ দেয়
ফার্মেসির সাথে ডাক্তারের সাথে কথা বললেন না
না
কেন বললেন না
ওই ফার্মেসির আড্ডার কথা আমি খুব বিশ্বাস করি, কোনো অসুবিধা হলে আমি হাত দাঁড়িয়ে দেখি
ফার্মেসি। এটা কিন্তু আমরা অনেকেই করি, আমরা ডাক্তারের কাছে না গিয়ে ফার্মাসিস্ট যারা আছে ওদেরকে বলি, ওরা একটা মেডিসিন আমাদেরকে দিয়ে দেয় এবং সেটা আমরা বিশ্বাস সরল বিশ্বাসে ঘিরে ফেলি। মেডিসিনের রিয়াকশন যে কতটা ভয়াবহ রে ভাই, আপনারা প্লিজ ডাক্তারের পরামর্শ ছাড়া কারো কাছ থেকে, ইভেন অনেকেই এটা করেন যে একটা সময় একটা ওষুধ দিয়ে দিয়েছে ওটা দিয়ে ভালো হয়েছে, দুই বছর আগে দুই বছর পর একই প্রবলেম দেখেছে ওষুধ খেয়েছে এবং এটা রিয়াকশন ভয়াবহ হয়েছে, অনেকেই এই ভুলটাও করেন। প্লিজ এটা করবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই নেবেন না, এবং ডাক্তারের পরামর্শ নেওয়া ইদানিং অনেক ইজি হয়ে গেছে, সুতরাং প্লিজ এই কাজটা করবেন না। ফার্মাসিস্টের পরামর্শ তো অবশ্যই নয়, কারণ তারা মেডিসিন বিশেষজ্ঞ না, সুতরাং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো মানেই হয় না। বলুন আপনি এটা করতেন,
একদিকে থাক পড়ে না, তুমি তো পঙ্গু হয়ে যাবে, উনি আমার এই শব্দটা কইছিল যে তুমি তো পঙ্গু হয়ে যাবে দুদিকে ধরলে, আমি তোর মেডিসিনটা আনাই দিতে আসি তোর।
ওই মহিলা আপনাকে টাকা দিত?
হ্যাঁ, দোনো দোনো আমার টাকা খেলা খেলে বাইরে, বিশেষ করে টাকা আইতেই আছে দোনো দিক দিয়ে, না আছে তুই টাকা, আর আমি তো মনে করি টাকা পেয়ে তো মনে করি সব ভুলে গেছে, মানে সংসারে যেটা পাইতাম সেটা তো মনে করি একদম পাইতে আছে, টাকা পেয়ে
কিছু মাথায় নাই,
কোনো মাথায় নেই, আর গাড়ি ভালো হইতো, আমার চাকরি খারাপ, আমার চাকরিতে কোনো সমস্যা নাই,
সবকিছুই পাচ্ছে না,
সব আমার সব ঠিক আছে, আমার আমার মালিকের কাছে আমি ভালো রইলাম, আমার চাকরি আমার ঠিক রইলো, আমার সংসারে যে জিনিসটা আমি চাইতাম সেই জিনিসটা ওরা আমার দিতে আসে, আমার পিছনে টাকা নেই কিছু।
চিন্তা করেন নাই যে ওষুধের কি হতে পারে রিয়াকশন?
না ভাই, এটা মাথা ঢুকে নেই আমার।
ওষুধের রিয়াকশনটা কি? ওর 40 বছরে ওর যে ভিডিওটা আমরা দিয়েছি, প্রথম যে ভিডিওটা এবং এখন আজকে যে অনুষ্ঠান চলাকালীন যে ভিডিওটা আমরা দিয়েছি একটু দেখে আসুন। ওকে দেখে মনে হবে না যে ওর বয়স কত বলছিলেন আপনি? 40?
40।
ওর দেখে মনে হবে না ওর বয়স 40, এবং ও যেভাবে হাঁটে ওর বাম হাতে কোনো কিছু ধরার শক্তি নাই, আর স্ট্রোকের গল্প একটু পরে হয়তো বলবি, মানে ওকে শেষ করে দিয়েছে। ইনফ্যাক্ট কোন জিনিসের একটা সময়ের সাথে যাওয়ার একটা ব্যাপার থাকে, বলে না যে ওই যে দ্রুত চার্জ হওয়ার একটা ব্যাপার, লাইক আপনার মোবাইলের ব্যাটারিটা যদি আপনি যেটা আপনার 20 মিনিটে হওয়ার কথা চার্জ, সেটা যদি আপনি 2 মিনিটে করেন, সেটা কিন্তু খুব বেশিক্ষণ আপনাকে সার্ভিস দিবে না। শরীরটাও এরকমই, সেটাকে বুস্ট আপ করলে সেটার পাওয়ারটা কিন্তু, যেটা আসলে ওই সময়ের সাথে জড়িত, সেটাকে স্কুইচ করে করা হয় এবং পরবর্তীতে এটা কিন্তু আপনার সাধারণ জীবন যখন করতে দিবে না, এবং সেটাই হয়েছে ওর ক্ষেত্রে। ওকে, তারপরে কি হলো, আপনি কন্টিনিউয়াসলি যাওয়া শুরু করলেন, সপ্তাহে আপনাকে অন এভারেজ 4 বার, মানে এই জনের মেডিসিন আপনাকে নিতে হতো। 3 মাস পরে আপনার হাঁটুতে বল পাওয়া কমে গেল,
দাঁড়া
থেকে পড়ে যেতেন। আচ্ছা, তারপর
প্রতিদিন খেতে আছে কোনো মিস নেই, আর ব্যালেন্স শরবত পরে মনে করেন আস্তে আস্তে আমার একদম উপবল্লেখ পরিচয় হইলো। আমি সারা একটা উপর পাইছি আমি সরে দিতে পারি, কারণ আমার তো রেগুলার গাড়ি ভাড়া হয়ে গেছে আমার, অপুবার লাগে আমি মনে করি সময় দেওয়া শুরু করলাম। বৃহস্পতিবার যাই, শুক্রবার মনে করেন হ্যারো লইয়া ঢাকা ফিরি, পরে উনি আমার ম্যাডাম আমার ডাক ডাক ম্যাডাম বলে তুই একটু আইতো বাসায় বৃহস্পতিবার দিনকে।
আচ্ছা,
আমি কিছু আমার
দিদি, এই সময়টাতে আপনি কি ওই ম্যাডামের সাথে আর অন্য কোন ছেলেকে আপনার মধ্যে করে মিশতে দেখেছেন?
বহুত প্রায় ভালো ভালো ঘরে পোলাপান হাল্লাকে দেখা করতে, আর উনি নেশা করতো অনেক বেশি,
ভালো ভালো ঘরের পোলাপান দেখা করতো, কিন্তু এর মধ্যে সম্পর্কে জড়িত কিনা তাদের সাথে
আমি সামনে সামনে দেখিনি কোনো
সময়। আচ্ছা, দেখেননি? আচ্ছা, বলেন তারপর।
তারপরে উনি আমার ডাক কিনে দুটো ওষুধ খাওয়াই দেখো, আজকে বৃহস্পতিবার বুঝোস কিলো ওষুধ খাইছে, রাত্রে তোরা থাকতে যাবে, হ হ আমার কলকাতা বাসা লাগে, বাসা রেস্ট করে দুপুর বেলা খাওয়া দাওয়া করে বিকেলে একবার আমি বাসায়। আচ্ছা, এমনি তো অপুভাই ফোন দিচ্ছে যে ফারুক ভাই আমার তো বাড়ি লই যাওয়া লাগবে, আমার মা অসুস্থ। আমাকে ঠিক আছে ভাই আপনি চিন্তা করেন, আপনি বাসায় থাকেন, আমি গাড়ি লিয়ে আইতে আছি।
আচ্ছা,
ও ওষুধ খাওয়া অবস্থায় আমি হ্যারো লই মনে করেন যে হ্যার বাসায় গেলাম, হ্যারো লইলাম, গাড়ি চালাই হ্যাঁ বাড়ি গেলাম।
আচ্ছা,
তো যখন আমার গেছে তখন আমার লোকের মাংস পাকাইছে আর রুটি বানাইছে, পিঠে রুটি পিঠে কেন হেঁটে বানাইছে।
আচ্ছা,
তো আমার ওই ওষুধটা আগে খাওয়াই দিয়েছে, আমার শরীরটা আপনি আগুন হয়ে গেছে।
ওকে,
তখন আমার রুটি পিঠে আর গরুর মাংস জানতেছে না, আমি খাইও মনে করেন চারটে বেশি দূর আইতে পারি না, এর মধ্যে মনে করেন পড়ে গেছে রাস্তায়।
খাওয়ার পরে পড়ে গেছেন, এর আগে আপনার মেডিসিনটা খাওয়া ছিল?
মেডিসিনটা খাওয়া
ছিল। মেডিসিনটা আপনার কাছে থাকতো?
না না, উনি আমার খাওয়া দিয়েছে, রাত খাওয়ানোর কথা কই, কিন্তু আমি তো ওনার কাছে আনাই বসি।
আচ্ছা আচ্ছা, তো মেডিসিন খাওয়ার পরে আপনি চলে আসছেন?
হ্যাঁ, আমি খাইও মনে করেন চলে বসি, আই অপুবের ওই মমি সিং আই বসি।
ওকে, তারপরে আপনি ওইটা খাওয়ার পরে পড়ে গেছেন?
না, এই গরু মাংস খাইছে, রুটি পিঠে খাইছে, খাইও মনে করেন আপনি জানতো আমরা লইয়েছেন অত দূর দূরত্ব।
আপনার সাথে ঘটনাটা কবে ঘটলো, কবেকার ঘটনা এটা? আজ থেকে কতদিন আগের ঘটনা?
8 মাস।
আজ থেকে 8 মাস আগের ঘটনা?
8 মাস 10 দিন হতে পারে
এরকম।
মাথা পানি ভরে দিয়ে একটা প্রেশার ওষুধ খাওয়াই দিল, আমার লই গেল মমি সিং মেডিকেলে। নেওয়ার পর আমার কিচ্ছু লাগে না ভাই, বিশ্বাস করেন। আমি মেডিকেল নেওয়ার পর আমাদের দূরে থেরাপি দিল ওই ডাক্তার ম্যাডামে, আমার কিচ্ছু হলো না, আমি আবার ঢাকাই গেলাম।
ডাক্তার আপনাকে টেস্ট দিল না?
তখন সিটি চলেছিল, আর ঘটনা তো শুক্রবার কথা বন্ধ।
আচ্ছা,
বৃহস্পতিবার কথা শুক্রবার তো আমার হলো
সিটি স্ক্যান,
সিটি স্ক্যান, কিন্তু এগুলো এখন বন্ধ, কোনো খোলা নেই। আমি বললাম যে ম্যাডাম একটা মিথ্যা কথা বললাম, আমার বাড়িটা অসুস্থ ছিল, যাক তুমি আমার আপন লোক, তোমার কথা আমি বিশ্বাস করতে হইবে। পরে ওই ম্যাডাম এসে আমার লোক রাগে রোগে, পরে আমার ঠান্ডা হয়ে গেল, ঠিক আছে তুমি আমার বাসায় যাও। বাসায় গেলাম, হ্যাঁ লোক সারা রাত্রে রইলাম ওই জায়গা, পরদিন আমার সারিয়ে দিল, আমি স্টান আইলাম। আর পরে আমার স্টানে সবাই মোটামুটি জানা জানি হয়ে গেল জিনিসটা, মানে আমার বন্ধু মহলার যারা আছে মোটামুটি এক কানে দুই কান করে মনে করেন সরাই গেছে, যে ফারুক আগের ফারুক নাই, নষ্ট হয়ে গেছে, ও আর হোটেলে যাওয়া যাচ্ছে। মানে আস্তে আস্তে
জানলো কিভাবে জিনিসটা?
মানে আমার মতন তো বহুত লোক হোটেলে যায়, তাতে আমার দেখে ফেলাইছে।
আচ্ছা,
আমি পলাই পলাই গেছি ঠিক আছে, কিন্তু আমার মতন অনেকে তো হয়নি যায়।
আচ্ছা,
ফারুক আর ভালো নাই, ও নষ্ট হয়ে গেছে, ও খারাপ হয়ে গেছে। পরে আমার জানা জানি বলে তারপরে মালিক সমিতি আমার ডাকছে,
মালিক সমিতি,
হ্যাঁ, যে তোমার ব্যাপারে অনেক ভালো কমপ্লেন নিজেকে আমাকে আছে, ভালো ইয়ে আছে, তুমি বর্তমানে তুমি কি করতে আছো, তুমি বাড়ি চলে যাও চাকরি করো না, কতদিন রেস্ট করে তারপর আও। পরে আমি করলাম যে না, মাফ করে দেন, এদের মতন আমি আর কোনো সময় এই কাজ করবো না, কাজটা মাফ করে দিলাম। আমাকে তো একটা ইউনিয়ন আছে, পরে আমাকে তো ইউনিয়ন আছে আমার হাতে উড়িয়ে দিয়েছে যে আপনি ফারুকের কি বিষয় করবেন, কারণ ফারুক স্কুলের দিকে যাওয়া শুরু করছে, তখন বদনাম করতে আছে। পরে আমার কোনো সত্যি কথা না, তুই কি লেগে যাস। তারপর আমি সভাপতির করলাম যে ভাই এই ঘটনা আমার লোক করতে আসলো, আর আমি তো ভাই বিপদে পড়ে, আমি নিজের দিয়ে কিছু করতে আসলাম, মন দিয়ে আমি ইচ্ছে করে করতে আসলাম যে ওইতে আছে।
মানে এই ভদ্র মহিলা দুজনের ঘটনা বললেন,
একজনের কথা কইছি,
একজনের কথা বললেন যে মহিলা আপনাকে বাধ্য করছে,
প্রথম প্রথম যার কথা তার কথা কইলাম।
আচ্ছা,
পরে করলাম কি ঠিক আছে আমি ব্যবস্থা নেব, তুই বললি দরজিনে ম্যাডামের জন্য ডাকবেন না, তুই আমার ডিউটিটা আমার দিবি, আমার সভাপতি কইল। আমি বললাম হ্যাঁ তুমি আমার ডিউটি এতক্ষণ তার ইয়ে তুমি মারিয়ে খাইতেছো আমার, এখন সবার নজরে পড়ছে যে কি পুরো কি হয়ে গেল, হিরণ মানে সবার মোহে মোহে আমি নেশা করতেছি সমানে।
বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আরো একবার এই গল্পটা শোনার প্রেক্ষাপটে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, কারো কারো মনে আপনাদের মনে হয়তো বা রোমান্সের জায়গাটা থেকে এরকম ফান কিংবা ফাজলামো জায়গা থেকে হয়তো বা একথা আপনারা হয়তো বলতেছেন যে যে কথাটা যে সভাপতি একটু আগে বলেছে এই ধরনের কথা, বাট দ্য থিং ইজ নট লাইক ইজ সেক্স, এটা না। অফকোর্স ইটস আ ক্রাইম, এটা একটা অবশ্যই অপরাধ, অনেক বড় অপরাধ, এবং একটা মানুষের স্বাভাবিক জীবন নষ্ট করে তাকে নিংড়ে তার জীবনের সঞ্জীবনী শক্তি বের করে নিয়ে নেওয়া অবৈধভাবে, এবং একজন মানুষের গচ্ছিত সম্পদ নিয়ে গেলে যেহেতু অপরাধ হয়, আর একজন মানুষের পুরো জীবনটাকেই যদি এভাবে নিয়ে নেওয়া হয় নিংড়ে নিংড়ে, সেটা কত বড় ধরনের অপরাধ হতে পারে, সেই জায়গাটাকে আপনারা ফোকাস করুন, এবং সেখান থেকে এই আজকের এই জীবনের গল্প প্রচার করে আপনাকে সচেতন করার চেষ্টা আমরা করছি। আমরা আবারও চার মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, চার মিনিট পরে আবারও ফিরে আসবো এই ভদ্রলোকের কাছে। উনি হচ্ছেন ফারুক, আজকে তার জীবনের গল্প আপনারা শুনতে পাচ্ছেন। ওকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ আপনারা পেজটিতে লাইক দিয়ে দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমার হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন, এবং এই পেজটি থেকে আপনি আমার যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলো সম্পর্কে যাবতীয় আপডেট পাবেন। এবং আপনারা জানেন যে আমি খুব সম্প্রতি নতুন আরেকটি অনুষ্ঠান শুরু করেছি, যেটি প্রচার করা হচ্ছে শনিবার বিকেল তিনটায়। এই অনুষ্ঠানটি আমার অন্তরের একটা অনুষ্ঠান, অনুষ্ঠানটির নাম হচ্ছে জননী। আপনাদের সবারই একবার করে মায়ের প্রতি ভালোবাসা থেকে এই অনুষ্ঠানটি শোনা উচিত। শনিবার বিকেল তিনটায় শুরু হয়, 3:10 থেকে 4:00 পর্যন্ত, এক ঘন্টার খুবই অল্প সময়ের জন্য, এবং নিশ্চয়ই আপনারা অনুষ্ঠানটা মিস করবেন না। জননী প্রতি শনিবার বিকেল তিনটায়। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরবো ঠিক চার মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আমরা আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। ফারুক রয়েছে আজকে জীবনের গল্প বলার জন্য। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফারুকের কাছে যাবার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন জীবনের গল্প দুই বইটি বাজারে পাওয়া যাচ্ছে, এবং আপনি যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন করবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি 16297 এই নম্বরে বইটি আপনি rockumari.com থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 150 টাকায়। হ্যাঁ, আমরা ফারুক কথা না বাড়িয়ে আবারও আপনার কাছে ফিরছি। তারপর
আজকে পুলিশে দিয়ে দেবে, আমি হোটেল বাদ দিয়ে দিলাম, করলাম আমি প্রতিদিন 1,500 টাকা আমি নষ্ট করতে রাজি না। পরে এক পর্যায়ে ওই ম্যাডামে যে প্রথম যে ম্যাডাম এলো উনি মনে হয় বাহির চলে গেলো, উনি তো এনজিওর লোক ধরে তো
বাইরে
চলে গেল, আমার জন্য যাই জন্য আমার ডাকছে এয়ারপোর্টে, উনি তো যাই আমার করেনি, উনি ব্যাগটা গাড়ি দিয়ে কথা এয়ারপোর্ট চলো, এয়ারপোর্ট আসলাম আমি গাড়িতে পেরে যা আমার লাগে ঘটনা উনি করছে এই জন্য আমি আরো কইতেছি। দেখ আমি তোর ভালো চাই, তুই বেশি করিস না তোর জীবনটাকে তুই খুয়াবি, তোর ভালো চাই, দেখ আমি আইলে তোর লোক ভালো জিনিস লোক তুই খাই যাবো ঠিক করে দিবি, তো সে সব ঠিক করে দেবে, দেখো তোর বাইরে চিকিৎসার লোক পাঠামো, তুই ম্যাডামের দ্বারা আর যাবি না, তোর কিন্তু ম্যাডাম পঙ্গু বানিয়ে হেলাইবে, উনি কথা কিন্তু আমি জিনিসটা বুঝতে করতে পারিনি ভাই, নলেজের ঢোকে নেই আমার। হ্যাঁ, তোর আমাকে টাকা দিয়ে দিতে, তুই এক মাস ফুল ঘরের মধ্যে খাবি আর ঘুমাবি, কোথাও যাবি না, উনি আমার 20,000 টাকা দিয়ে গেলো, আমি যে নাই হুন তোর তোর পেছনে কিন্তু আমার লোক লাগাই না থাকবে। উনি যা করলো আমি সবে হা হা করে করে গেলাম, তারপর উনি গেল গিয়ে তিনি স্টোক তো আমি করে ঢাকা মেডিকেলে দল স্থান ওই মেয়েটা আমি একটা ফোন দিয়েছিলাম দুটোই ম্যাডাম, ম্যাডাম আমি তো স্টোক করছি আমি তো ঢাকা মেডিকেলে, তুই কোনো চিন্তা তোর যত চিকিৎসার যত টাকা লাগে আমি দেবো থাক, এই রাত্রে আমার এই কথা কথা সকালবেলা থেকে উনি আইসি একটা বোর কাপড় দিয়ে আমার পাশে খারাইছে, আমি চিনতে তো পারিনি, উনি আমার অনেক অনেকক্ষণ ধরে আমার টাকা দিল আমার নাক মুখ দিকে, দেখো মাথা টেবিল করে তুলে গেল, তো তেমন সেটা দেখতে পারিনি, চক্ষু দেখতে ছিলি নাম লোক কত সে রাত্রে, আর ওই সময় আমার বউ আমার লাগে ভাই আমার শরীর অবস্থায় দিলে আর সকালবেলা আমার বাসায় এই পড়ছে।
আচ্ছা,
আই সিএনজি তো করে আমার ঢাকা মেডিকেল লইছে।
এটা কি আপনার সেকেন্ড টাইম স্ট্রোক?
জি, সেকেন্ড টাইম স্ট্রোক। ওকে, তো আমার যে আমাকে ইউনিয়নে তো কাগজপত্র দেওয়া থাকে আর সবার আপনজনের নাম্বার টাম্বার মোবাইল নাম্বার ওটার মধ্যে দেওয়া থাকে।
ওকে,
তা আমি ওই সময় আমার বোন নাম্বার দেওয়া আছে আমার।
ওকে,
হয়েছে তো আমার ডিভোর্সে নেই।
ওকে,
তো কাগজপত্রের মধ্যে ওই নাম্বার খুঁজে দেবো, আমার সৌরভের নাম্বার এই সব পাইছি। তো সবার ফোন দিয়েছে, তার বাড়িতে যখন ফোন দিয়েছে তখন আমার মা মনে করছে আমার কাছে অনেক টাকা আছে, আর এটা দেওয়া আমি জিরো, কিছু নেই আমার লাগে।
ওকে,
পর আমার বোন লাগে আমার মাল লাগে বাজার বাজে গেলে মেডিকেল হবে।
ওকে,
বউ কে এখানে বেশি রিসে করা আমার স্বামী চালাক দুটাতে গেছে আমি আরে সারবো না। আর মা গা তোরে তোরে আর বিশেষ করে তুই এত এত কাহিনী করতে আমার পলার লাগে, আমি আমার পলা নিয়ে ঢাকা নিয়ে বরিশাল নিয়ে চিকিৎসা করাবো। লাগলো দুদিনের ভিতরে ডাক্তারে আমার নাম করতে দিল যে আপনার যাওয়ার লোক আশেপাশে রোগীর অসুবিধা হইতে আছে, আপনি রোগী লয়ে যান। পরে আমার বরিশাল লয়ে গেল, নিয়ে আমার মনে করেন যে এই বরিশাল যাওয়ার পর মনে করে বললো শুরু হলো অত্যাচার।
ওকে, আবার সেই অত্যাচার
মায়ের বাপে কইতে আছে যারা মসজিদের সামনে হালায় আল্লাহ তাআলা অনেক অন্যায় কথা দিব না, মানুষের নামাজ পড়ে যাইবে আর দোয়া করবে এই পাপের ফসল। আল্লাহ মানুষের ভালো মানুষের হয় না, এগুলো তাদের জায়গায় হারা হয়েছে পাপিস্ত, মসজিদের সামনে হওয়াই তো মানুষের যাইবে আর দোয়া করবে এতে ভালো হয়ে যাবে।
এটা আপনার এলাকার লোকজন বললো?
আমার বাপে বললো।
আপনার বাপে বললো এটা?
হ্যাঁ, পরে মাই রাজি হইলো, পরে একটা তেল ফল মসজিদের ঠিক দরজাটার সামনে হলো রোদের মধ্যে শুয়ে তার আমি মধ্যে হয়ে থাকতাম, বাগা মারার তেল আসলো, তেল তেল সাপের তেল আমার খুব খারাপ লাগতো আসলে, যে আমার হার্টের মধ্যে আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে গেল এই দেখে জিনিসপত্র দেখে কোথাও আমার মেডিকেলে ভর্তি করবে। আমার বউটার আমি খারাপ করে ভালো করছে জানেন, আমার ইউনিয়ন থেকে টাকা উড়েছে। ও আই আমার চিকিৎসার দায় দায়ভার লইলো যে আমার স্বামীর আমার হালার দিব হোক একটা মানুষরম বাঁচানোর চেষ্টা করে যাই। পরে ওই 4,000 টাকা দেওয়ার দ্বারা আমি জানি না, ওকে তোমার সমিতি দিয়ে 4,000 টাকা দিয়েছে। আমি আগে কথা ভুলে গেলাম যে ও আমার পাশে দাঁড়াইছে, তো পরে 4,000 টাকা সিটি এক্স-রে করলো, রক্ত পরীক্ষা করলো, আমার সবাই ধরে নিয়েছে যে আমার অন্য কোনো রোগ হয়েছে। হ্যাঁ, পরে রক্ত পরীক্ষার মধ্যে কিচ্ছু পাইলো না, ফ্রেশ।
আচ্ছা,
আমি ভয় পেয়ে গেছি, আমি রক্ত পরীক্ষার কথা হয়নি
পাওয়ার যদি যায় কিছু একটা। হ্যাঁ,
পরে আমার ওষুধ পানি কিনে টেন দিয়ে আমার বউ আমার গেল গিয়া
আবার চলে গেল।
হ্যাঁ, চলে গেল, হার মতন চলে গেল।
ওকে,
সবাই সবাই আমার আমি আমার মনে মনে সন্দেহ লাগলো কি আমার মনে ক্যালসিয়াম সরে গেছে। মায়ের বলে মা আমার তো পুঁই শাকার ঢ্যাঁড়স খাওয়া খালি
পুঁই শাকার ঢ্যাঁড়স।
হ্যাঁ, এই দুইটা জিনিস আমার কয়েক কোনো লজ্জত মজ্জত নাই। হ্যাঁ, আমি তো মনে করি একটা কথা করলে লগালো কথা এমন ভাবে কয় আমার লোক খুব কষ্ট লাগে মনের ভিতরে।
আচ্ছা,
আমি বললো মা আমার ভাত নরম করে দাম চা বাইতে পারি, আমি আমি কথা বলতে পারি কথাও কইতে পারিনি।
এত বেশি দুর্বল হয়ে গেলেন আপনি?
হ্যাঁ, এত দুর্বল হয়ে গেলাম। আমি ভাত খাইলে মুখটা পরে যেত, তো মারে গেলে মা নরম করে ভাত রান্ধে দাম যেন গিলি লাগাতে পারি, কোনো সারা পাইলাম না। মানে কি যে শুরু হলো যে আমি মনে করি বাংলা ছবির ভিতরে অভিনয় করতে আসি। পরে পাশের বাসার এক মহিলা এ করে দেখ ভাই তুই এনে দেখো তোর জীবন দাঁড়াবি, তুই ঢাকায় বান্ধে ঢাকা যা, মরিয়ে গেল 4 লাখ দুনিয়া ও আনে মানুষ পাবি, তোর দাফন করে দেবে যা, আর এনে দেখো তোর লাশটা পচাইবে তুই থাকিস না। তখন আমি আমার এলাকার দাদা বসে এক লোক মারা গেছে, একটা বিলটা লাড়ি এসেছিল, লাড়িটা আমার হাঁটতে দিয়েছে, লাড়িটা লয়ে গেল, তখন তারা আমি হাঁটতে পারি না। পরে আমি চিন্তা করলাম আজকে আমি ঢাকা লঞ্চে উঠবই, তা মালের সমস্ত দিয়ে আমার গোপনে 1,000 টাকা এক বন্ধু পাড়াইছিল যে অলরেডি একটু যদি কিনে খাইতে পারেন, ওই 1,000 টাকা আমার লগে আসল।
ওই সময়টাতে এই যে ভদ্র যারা এই কাজটা করছিল ওরা কোথায়, দেশের বাইরে?
না, একজন দেশে, আর একজন তো গেছে গিয়ে,
আরেকজন দেখেই ভেগেছে।
হ্যাঁ,
আপনার সঙ্গে কোনো যোগাযোগ রাখে?
মেডিকেল দেখে তো পলাইলো, মানে আমি খালি চোখ দেখছি আর বুঝতে
পারছি
আমাদের স্টোক করা মাথা কতটা বুঝতে পারতেছি না,
ওটা দেখে সে পালিয়ে গেছে।
হ্যাঁ, মানে আমার দিকে তাকাই খালি মাথা ধরে বিলবিল করলো,
এই কথাবার্তা না বলে, মানে চিনছো এটা যেন না বলে।
হ্যাঁ, মেবিল করে আমার পাশে তো বই স্কুল বই রেখে ছোট বাচ্চার বুকের মধ্যে,
মানে ইশারা দিল যে তুমি আমাকে দেখছো এটা বুঝাও না,
মানে মাথা ধরে চলে গেল আর যাওয়ার সময় খালি বিলবিল করলো
যে থাকো
থাকো। আমি মনে করলাম যে পরে মনে করছে যে একটা লোক
কিছু একটা হেল্প পাঠাবে বা কিছু একটা,
কিন্তু হেল্পার তো নাম করতে লইয়ে গেল, তো আর হলো না।
তারপর
তারপর তো বরিশাল নিয়ে আমার
কাছে ট্রিটমেন্ট হচ্ছে, তো বরিশালের গল্পই বলছিলাম, তারপর কি হলো?
বরিশাল নিয়ে এই অবস্থা, পরে আমার ওই বন্ধুর 1,000 টাকা দেখালো আমার দ্বারা, এই বিকাশ করে এই টাকা আমার পকেটে আসলো। আমার পাশের সামনে কদু গাছে যাহা বুঝলেন যে কদু গাছের
জাংলা বলে এটাকে।
হ্যাঁ, একটা বাস খুললিয়া, তারপর আমি মনে করছি আমার বাস খুলে যান, তো ভাই বাস খুলে দিচ্ছে, আমি বাস লইয়া ব্যাগ কান্দে লইয়া
ওই বাসের উপর ভর দিয়ে দিয়ে
হাঁটতে ভর দিয়ে আমি লঞ্চ হয়েছি।
লঞ্চে আসছেন?
হ্যাঁ,
আসে
লঞ্চে উঠছে, অনেক কষ্ট করে আপরে আপরে লঞ্চে উঠছি, পরে লঞ্চে উঠলাম, লঞ্চে ঢাকা এলাম, ঢাকায় স্টান আবার আছে জানি গাড়ি ছিল, ওরা দেখে তো অবাক তুই এই দিক কামনে এলি, ওখানে থাকার পরে সেরাজিম নামে একটা ই আছে, বেসরকার একটা ই আছে থেরাপি, ওই জায়গাটা কিছুদিন আমি দিলাম, তারপর পাওয়াটা মোটামুটি সারছে, ডান পাওয়াটা ডান একটা সারছে।
এখানে একটু কথা বলে নিই প্রিয় শ্রোতা, ওকে গল্প বলতে বলতে মাঝে মাঝে থেমে যেতে হচ্ছে এবং যে কারণে আমাকে একটু বেশি বেশি ইন্টারাপ্ট করতে হচ্ছে, কারণ ও অনবরত কাঁদছে, ওর চোখ দিয়ে যে পানিটা পড়ছে সেই পানিটা আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো ভিডিও যারা দেখেছেন তারা কিছুটা আজ করতে পারছেন, সেটা আমাকে সামনাসামনি বসে দেখতে হচ্ছে। জীবন সায়ান্যে একটা মানুষ যখন পৌঁছে যায় শারীরিক ভাবে, তখন আসলে কতটা ভয়াবহ অবস্থা হতে পারে সেটা না দেখলে আসলে বুঝবেন না, এবং ওর কাদার ফুপিয়ে ফুপিয়ে কাদার শক্তি ওর শরীরে নাই, সত্যিকার অর্থেই নাই, ও এতটাই বেশি মেডিসিনের ইফেক্টে আক্রান্ত। চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি ভিডিওটা দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে, ওখানে লাইক দিলেই আপনারা মেম্বার হয়ে যাবেন এবং এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। আসলেন লঞ্চে, তারপরে
ইচ্ছা নেওয়ার পরে সবাই মিলে দিলে উদ্যোগ নিলে আমার চিকিৎসা করবে, কারণ আমার লোক আর কেউ মেডিকেলে যায় না, সবাই কাজ মেডিকেলে আমরা আসি, আমি এই বাসলেই বর্ধতে যেতে এমার্জেন্সিতে গেছে, এমার্জেন্সিতে প্রতিবন্ধী একটা কোঠা আছে খালি, তারা ফ্রি চিকিৎসা দেয় মেডিকেলে, এটা প্রধানমন্ত্রী বলে করিয়ে দিয়েছে, তা আমার দেখে আর প্রতিবন্ধী মনে করছে, আমি বললাম না আমি প্রতিবন্ধী না, ভালো মানুষ আমি প্রতিবন্ধী তো যাবো, তো কথাটা কোনো ভুল করে ফেলাইছি।
ওহো, করলো না ভর্তি,
মানে সবাই কয়ে প্রতিবন্ধী এটা প্রতিবন্ধীর খাতা দিয়ে দেয়, তাই প্রতিবন্ধী মানে এটা পাগলের লোক আমার থাকতে হবে।
আচ্ছা আচ্ছা,
আমি বললাম না আমি পাগল না, তো আমার প্রতিবন্ধী না ভালো মানুষ আমার প্রতিবন্ধীর মধ্যে দেবেন কা, কিন্তু এই কথা না করলে আমার চিকিৎসাটা হইতো, সব চিকিৎসা ফিরে পেতো আমার, তারপর আমার একজন থাপুরতে খোলা বলত তোর তো কপাল পুড়লে, তোর তো সব চিকিৎসা ফিরিয়ে আসলো, এটা মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল সব ফিরে পেতে, বুঝতে পারি না ভাই প্রতিবন্ধীর কথা কইয়া, পরে আমার মিলল না মেডিসিন বাইরে দেখে দেখে দিলে দিয়ে বাইরে দেখাইছি, আবার এসটা নাইলাম, এসটা নাইয়া আমার ওই যে বউ ও ইউনিয়নের সেক্রেটারি করে কামনে কামনে মনে করেন যে ই করে লইছে আমার আর থাকতে দেবে না, আমার মারিয়ে বার করে দিল, এই যে ম্যাডাম ঘটনায় আমার মোবাইলে মনে একটা ফোন দিয়েছে, পর মনে করেন যে মানে কিছুটা ও হনছে, আর মোবাইলটা আমার বউর দ্বারা থাকতো, আমাদের মোবাইল নাই আর, এই আবার করলো যে এতে মানে এভেলেবল নষ্ট হয়ে গেছে, পরে সবাই মিলে করে সবাই চান দৌড়ে আমরা আর তুমি মোস মারো আমার মারিয়ে বার করে দিল আমার স্ট্যান্ড দিয়ে, পরে সেগুন্দা বিশ্বে আজ ডিসির ব্যবসা করে সৌরভ ভাই হায়দ্রাবাদে উঠলাম যে ভাই আমার তো যাওয়ার কোনো জায়গা নেই কই যাবো, সরকার ঠিক আছে এনে থাক, আর আমি মনে করি সবাই শান্ত মান্ত উড়ে দুপুরবেলা সবাই বাতায় হেন দিয়ে এক মিনিট এক মিনিট করে বাত আমার লোকে রাখতে যেত, এই আবার ওই যে ওই বিল্ডিং এর ক্যাশিয়ার কফলউদ্দিন সাহেব এই দেখছে, দেখে করলে ছেলের তো আমার চাকরি করে তাকে যে পাকিস্তানি চাকরি করতে হয় সত্য ভাই হাগলা পড়েছে, পরে করলে কি সমস্যা সবাই জানলে আমি লোকের দক্ষিণে সভাপতি বাজিদ ভাই হেয়েও দেখছে, আরে মিললে দিলে আমার ওষুধ মোটামুটি আমি ওষুধ কিনে দিতে আছে, আর ওই যে কফলউদ্দিন সাহেব তিনি বলে আমার বাদ দিতে আছে ফ্রি, কোনো বাদ খাওয়া হইতেছে খালি, আর মাঝে মাঝে ওষুধ পানি কিনে টিনে দিতে আছে, মোটামুটি ভাই আমি অনেক ভালোই আসছিলাম ভাই ভাই, কিন্তু শেষ সময় আমার লোক আছে বন্ধু বান্ধব আরো আমার লোক বিক্রমীরা করলো, বা স্যার ইষ্ট করে বেশি দিন বাসে না, ও মরিয়ে গেলে ঠেলা পুলিশ করা লাগবে, এই লাস্ট লোক আমাকে জামাদা করলো ঘরে বাইর করে দেন কিন্তু টাকা পয়সা দিয়ে, তো ভাই আমি অনেক ভালো থাকতে পারতাম, আমি থেরাপিও দিতে পারতাম, আমি দু খাই আমার শরীরে ভালো থাকতাম, খাইয়ে খুব ভালোই আসছিলাম, কেমনি কেমন স্যারকে বুঝাইছে তারপর কিন্তু টাকা পয়সা উড়িয়ে আমার বিদায় করে দিলাম, মানে দরপুর একটা গল্প হয়ে দিলো 1500 টাকা মাস হোটেল দেখাই দিলো, খাইলাম 2 মাসের মধ্যে 10,000 টাকা শেষ, 10,000 টাকা সবাই মিলে দিলে উড়িয়ে দিয়েছিল, আর বাইজিদ ভাই দিয়েছিল 2,000 টাকা, পরে তোমার কাছে শেষ তারপর মনে করি 4,000 টাকার মতন 7,000 টাকার মতন বাকি বুকে তোমার গর্তে পলাই দাঁড়িয়ে পেলাম, আমি রাস্তা রাস্তা ঘুরতে আসি, হঠাৎ করে মনে করে যে সিলেট মাজার একটু দোয়া লইয়ে যাওয়ার সময় গাড়িতে গেছি, আর সময় তো তার গাড়িতে উঠে না, জিজ্ঞেস করে ভাই আমি হাঁটতে হাঁটতে ঢাকায় আই বসি,
সিলেট থেকে আপনি হাঁটতে হাঁটতে ঢাকায় আসছেন,
আজ 11 দিন লাগছে আমার, 11 দিন
গাড়িতে নেয় নাকি আপনাকে,
কেউ নেয় না ভাই গাড়ি ওর তো পারিনি, যাওয়া নিকা ভাই আমাদের টাকা নেই, তোমার হেল্পার গেটের সামনে দাঁড়া সিট নেই, তুমি কাম নিতে পারবে কাম বয়ে বয় না সম্ভব না, আমি 11 দিন বই আমি ঢাকা যাইতে তো হাড়ের অবস্থা খারাপ,
দ্য আগলিয়েস্ট ট্রুথ অফ সোসাইটি, এবং যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন তারা হয়তো শুধু ওকে দোষী দিবেন, দোষী দেওয়াটাই স্বাভাবিক, কারণ ওই লোকটা না করলে বা ওর কি বা করার ছিল, তো ট্র্যাপে পড়েছে এখানে, লোভ না করে কিভাবেই বের হয়ে আসতে পারতো, তবে এটা ঠিক যে ওর লোভ হয়েছিল মাঝখানে, কারণ ওর টাকা পয়সার কথা বারবার আসছিল, ওর জায়গাটা থেকে লোভটা করাটাও কি স্বাভাবিক না, এটাও একটা বড় প্রশ্ন, কিন্তু একজন রোগী একজন রোগাক্রান্ত মানুষ একজন দুস্থ মানুষ যার শরীর দেখে বোঝা যায় যে শরীরের রোগ বাসা বেঁধেছে,
এই মানুষটা কি বাসের মধ্যে ছোট্ট একটা জায়গা পেত না, একটা ওই যে টানেল যেটা থাকে মাঝখানে হেঁটে গিয়ে দুপাশে বসতে হয়, টানেলের কোন একটা জায়গায় তাকে কি বসিয়ে নেওয়া যেত না? করেন না, করেন না দুটো কারণে। একটা হচ্ছে বাসের সিটে যারা বসে থাকেন তারা স্বস্তি বোধ করেন না, তাদের আসলে অনেক আরামের প্রয়োজন, এবং তারা আরামে বসে থাকতে গিয়ে এই ধরনের মানুষজন দেখে যদি বিরক্ত হয়, কারণ তারা মনে করে এরা হিরোইনচি, এরা হিরোইন খায়, এদের জীবনটা এরা নিজেরা নষ্ট করছে, সুতরাং এদের এদের এদেরকে এদের শাস্তি হিসেবে আমাদের এদের সাথে খারাপ ব্যবহার করা উচিত। একটা শব্দ তো আমাদের সমাজে প্রচলিত আছে হিরোইনচি, এবং হিরোইনচি বললে আসলে কিছু বলতে হয় না, আগে পিছিয়ে কিছু বলতে হয় না, ও খারাপ, ওর শাস্তি প্রয়োজন। ওই সিটে বসা মানুষগুলো যখন খারাপ চোখে দেখেন তখন হেল্পার সেও তো এই শ্রেণীরই মানুষ, এদের মতোই খেটে খাওয়া মানুষ, সেও বাধ্য হয় খারাপ আচরণ করার জন্য। যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন, রেডিওর শ্রোতা যারা আছেন, আমি বিশ্বাস করি তাদের মধ্যে অনেকেই এরকম আছেন, এই অনুষ্ঠানটা শুনে উহু হা করবেন, সকালবেলা আবার যা তাই হয়ে যাবেন, কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই এই অনুষ্ঠানটা আজকের পরে হয়তো অনেক কি পাল্টাবে। ভাই খুব ক্ষুদ্র জীবন, মানে অল্প কিছু সময় নিয়ে দুনিয়াতে এসছি, হ্যাঁ, এবং আজকে আছি কালকে নাও থাকতে পারি, আপনি এখন শুনছেন হয়তো কালকের রাতে হয়তো আপনার সুযোগ নাও হতে পারে, অনেক মানুষ মারা যাবে আজকের রাতে, হয়তো কালকের মধ্যে আপনিও তাদের তাদের পথে হয়তো বা চলে যেতে পারেন। মানে এই ক্ষুদ্র জীবনে এত আরাম আয়েস, এত বেশি লালসা, এত বেশি লিপসা, এত বেশি জিহাংসা, লাভটা কি? চলেই তো যেতে হবে, তাহলে কিছুদিন অন্তত মিলেমিশে এই এরকম দুস্থ মানুষ যারা এদের পাশে একটু দাঁড়ান না, দেখেন না মানে মানব জীবনে শান্তিটা আসলে কোন জায়গাটা একটু খুঁজে দেখেন না, প্লিজ মানে সুযোগ দিন। আপনি যে জায়গায় বসে আছেন বা যেভাবে লাইফ লিড করছেন কালকে সেটা আপনার নাও থাকতে পারে, এটুকু তো বিলিভ করেন। আচ্ছা তো আপনি 11 দিন হেঁটে হেঁটে আপনি সিলেট থেকে আপনি ঢাকা আসলেন, এইরকম একটা মানুষ
আছে, স্যান্ডেলটা আমার সামনে দেখছেন না, ওই একটা স্যান্ডেল পা তারা ফুটো হয়ে গেছে, পরে কিনে লেছে কাউ সুইয়ে দিয়ে 100 টাকা দিয়ে, খাওয়ানোর কোনো চিন্তা করা লাগে না, সিলেটের মানুষ আলাদা অনেক ভালো মানুষ, ওরা রাস্তার মধ্যে বইয়ে রয়েছি, এই দেখেছে কি বাবা তোমার এগুলো লাগতেছে কা মাত নাকা এগুলো লাগছে, আল্লাহ আমি তো কইতে পারি না, তুমি আমার মানুষ দেখাই দাও, মাদ্রাসার পোলা পান্ডা আমার খাওয়ান কিনে দিয়ে গেছে, আল্লাহর বিশেষ একটা রহমত আমি সিলেট পর্যন্ত পাইছি, যখন ঢাকা শহরে ঢুকলাম যার দ্বারা আত্মা থেকে হুন্ডা খাও বাবা খাও না হিরোইন খাও, আজকে পার্কে বইয়ে রয়েছি, আপনারা আমাকে সময় আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টুডেন্ট বললাম মামা আমার একটু যেতে পারো আমি তো খামো, তখন আমার খুব খারাপ লাগে, জানলাম আমি কোন দিন তোমার লইয়ে যাও আমার আর থাকতে পেয়ে না।
প্রিয় শ্রোতা আমরা আরেকটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরে আমরা আবার ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স 8920 তে। আজকে ফারুক দুস্থ একজন মানুষ বাধ্য হয়ে বিপদে জড়িয়ে যায়, আমাদের আজকের অতিথি তাই, যদি ওর কথাগুলো আমরা আগাগোড়া বিশ্বাস করি, এবং বিশ্বাস না করে উপায় নেই, কারণ ওর ওর জীবনের যে সারল্য, যে বলাটা প্রত্যেকটা জিনিস এত পুঙ্খুপুঙ্খু ভাবে বলছে, এটাতে বিশ্বাস না করে উপায় নেই। আমরা 5 মিনিট পরে আবারও ফিরে আসবো, ওকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ফিরছি ঠিক 5 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, the closer the better, close up presents hello 8920, close up, the closer the better.
প্রিয় শ্রোতা আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, নিঃসন্দেহে একটি দুর্ধর্ষ, কি বলবো, একেবারেই সহ্য করা যায় না এরকম একটি অমানবিক জীবনের গল্প। আমরা কথা না বাড়ি আবারও ফারুকের কাছে ফিরতে চাই, যারা জীবনের গল্প বলতে আমাদের এখানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ ফারুক শুনি, তারপর
নারায়ণগঞ্জ গেছে, আমার এক বন্ধু থাকে ড্রাইভার, আমি হঠাৎ লোকের নারায়ণগঞ্জে গেলাম, আচ্ছা আমি অসুস্থ হয়ে পড়ি, আপনি বাইসে আছেন আমি তো বিশ্বাস না, তখন আমি এসে রেফারটা কবে আপনি ঢাকা যাই যে কোনো যে ডাক্তার মেডিকেল পাবেন সেটি তাতে ভর্তি হইবেন। আমি ওই মুহূর্ত মনে করেন যে ঢাকা থেকে রওনা দিলাম। আর বাড়িতে একটা ফোন দিলাম যে তোমরা তো আমার পারো তো আমার পাশে দাঁড়াও, কেউ আর আমার পরে ফোন দিলাম কেউ ফোন ধরে না। পরে আমি মিরপুর হাসপাতালে আইলাম, আইয়া মনে করেন কাগজ দেখাইলাম যে আমার এসি যে রেফার হ্যাঁ লগালগ আমার ভর্তি দিয়ে দিল। আইসিউ তো হয়ে গেল, নিয়ে অনেকগুলো ট্যাবলেট দিল, একবারে খালি শুয়ে থাকেন এখানে কোনো কথাবার্তা দরকার না, কালকে দিনে কত কমন লাগে দিনে কামনে একটা ইসিজি করা লাগবে, এই একটা ইসিজি আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের কোনো টাকা নেই। পরে অন্য ডাক্তারের কথা ঠিক আছে ভর্তি নাও, ভর্তি নিল আমার দুদিন পরে বড় ডাক্তার এলো, বড় ডাক্তার এসে নামিতে করে কইতে পারি না যে স্যার আমার এই সমস্যা আছে মেডিকেল বার করে দেয় হ্যাঁ যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টে আমি চলতে আসি।
আপনি অনুষ্ঠানে খোঁজটা পেলেন কিভাবে?
আমি আপনার অনুষ্ঠানটা প্রতিবার যখন গাড়ি চালাতাম যখন দূরে যেতাম আমি আপনার অনুষ্ঠান শুনতাম
সবসময় শুনতাম
সবসময়। আমি প্রথম শুনে দেখে কবে জানেন একটা মাইয়ারে মনে করেন যে আসিল নৌকায় বইয়া আপনার অনুষ্ঠানটা আমি
যাহা বলি বা সত্য বলি
হ্যাঁ
এখন কোথায় আছে কেমন আছে আমরা আশা করছি ভালো আছে, ভালো থাকুক সবসময়। সাহস করে এসেছিল আমাদের এখানে সোসাইটিকে নিজের কথাগুলো বলার জন্য এবং পুরান ঢাকার মেয়েছে। তো আপনার এই সময় মনে হলো যে
আমি শুনতে পারলাম যে আমি যেকোনো সময় হার্ট স্ট্রোক করতে পারি, আমার দুইবার স্ট্রোক হয়ে গেছে, মনে হয় আমি একটু শান্তিতে ঘুমাইতে চাই। মাথা দিয়ে লগালগ দুনিয়ার কয় এই কথা করে খালে মনে পড়ে কি ভুল করলাম কা এই ভুল করলাম কা খালে মানে প্রশ্ন জাগে।
ছেলেটা কোথায় আপনার?
আমার মায়ের দ্বারে আছে।
কথা বলা হয়
না ভাই, মনটা খালে খা খা কান্দে
কি জীবন, মনুষ্য জীবন কত দামি জীবন, সৃষ্টির সেরা জীব আমরা না দুনিয়াতে আসলাম। আপনি কথা বলবেন আপনার যতক্ষণ ইচ্ছা আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলবেন। আপনি আমাদের ফোন আছে এখানে কোনো সমস্যা নেই, আপনি ফোন করলে ফোন ধরবে? আমি ফোন দিলে আমার নাম্বার থেকে কথা বলবে?
আল্লাহ যদি মিলে দেবে ভাই দিতে পারে ভাই আশা করে দেবে আল্লাহ মিলে দিবে।
ঠিক আছে আমি
টেলিফোন দিয়ে দেন
টিএনটি থেকে দিব না?
হ্যাঁ টিএনটি দেখুন এই নাম্বার গুলো মনে করেন আমি দিই, টিএনটি নাম্বারটা বোঝে না
টিএনটি নাম্বার
অনেক চালাক বললাম আমি পারি না। ডাক্তার আমার ডাইরেক্ট কইছে তুমি নেশা দুইটা নেশা না করলে তোমার দুই লাখ লোক বেড়ে নিচ্ছে খাওয়া দিচ্ছে কইতে পারে না, তুমি কি নেশা করছো আমার কও আমার পাশে লইয়ে গেছে আমি কিন্তু কি শিখে করবো আমি বাড়ি করে দেবে পারলাম না ডাক্তার গুলো কত কইতে। একমাত্র আপনি ধরে আমি আইসি মনে কথা কই আমি নিশ্চিন্ত ঘুমাবো, একটা রাত আমি ঘুমাই নেবে বিশ্বাস করেন রাতে ঘুমের মতো লাফের একটু বই উঠে মন দিয়ে একটু কেলে কথা কমে পারি না ভাই, এই কথা কেলে জানাইতে পারি না ভাই এত লজ্জার কথা। মানুষের ধরে আটপাত লাগে হিরোইন সিটি লড়াই দেয় ভাই, পাত খাই না রাত্রে ডায়াবেটিস দেখে শুধু রুটি খেয়ে থাকি রাত্রে।
এখন টাকা পয়সা আসে ওর থেকে পান কিভাবে
ভাই? যদি কেউ মায়া হয় ভাই বইয়ে থাকে আসপাতে না, যদি আল্লাহ কেউ যদি মনে করেন যে দয়া দিয়ে পাঠা যায় দুশো টাকা যদি কেউ যায় ওই ওষুধ তো দেশে ভাই লাগায় হাটের ওষুধ দেশে কিনে খাইতে হবে, কিন্তু এখন একদিনও কিনে খাইনি শুধু এই ডে পকেটে যাই এটা দাম কম এই ডে পকেটে যাই জান বাতা এই ডে খাই।
আচ্ছা
শুধু এই ডে খাইতে
সার কোন এই খাচ্ছিলেন এটা ব্রেকের সময় আমি সেজন্য জিজ্ঞেস করছিলাম আপনাকে। হ্যাঁ
দুর্বল লাগে পার্কে যাই
গিয়ে
মালিশ কর মালিশ আমি কমনে করবো
কিছু বলতে চান আমাদের লিসনারদেরকে?
হ্যাঁ
বলেন
ভাই। আল্লাহ আপনাকে যতটুকু ধারণ ক্ষমতা দিচ্ছে ওই তো ক্ষমতা অনুসারে আপনারা ভাই চলাফেরা করেন, কোন কোন মেডিসিন দিয়ে আপনারা চলাফেরা করেন না ভাই, আমার মতন পঙ্গু হইন না ভাই। আল্লাহ আমার দিয়ে আপনাকে একটু শিক্ষা দেওয়ার সুযোগ করেছে ভাই, আপনারা আমার দেখেন ভাই যতটুকু আল্লাহ ধারণ ক্ষমতা আছে অতটা দিয়ে আপনারা চলাফেরা করেন ভাই, মেডিসিন দিতে করে যাইন না ভাই, পঙ্গু হয়ে দেবেন ভাই, আর আল্লাহর দিকে ভাই ঠিক করেন ভাই।
He is really genuine man from my heart, I believe him. Believe এটা আমার একেবারে ব্যক্তিগত ব্যাপার, আপনার জায়গা থেকে আপনার মতো করে ওকে যখন ফ্লোর দিলাম ও জেনুইনলি আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য আসে নাই, ও শুধু বলতে এসছে সচেতন হন, আমরাও আপনাদের কাছে সাহায্য চাব না। এবং মানে আমি টোটালি স্পিচলেস যে একটা মানুষের জীবন কিভাবে স্পয়েল করে দিতে পারে এই মেডিসিন। ওয়ান মেডিসিন ইজ এনাফ, একটা ভুল ওষুধ এনাফ। আচ্ছা আপনি কি আমাদের লিসনার যারা আছে তাদের কাছে কি হাত পাততে চান, তাদেরকে কিছু শান্তির জন্য বলতে চান? প্রিয় শ্রোতা ও হাত পাতেনি, কিন্তু আমাদের মানবিকতার একটা জায়গা আছে, এই মানবিকতার জায়গা থেকে হয়তো অনেকেই ওকে সাহায্য করতে চাইবেন। যারা ওকে সাহায্য করতে চান আমাদের যে হেলো 8920 বিকাশ নাম্বার আছে, যেহেতু ওর কোনো সেল নাম্বার নেই আমি চাইলে ওর সঙ্গে সরাসরি কথা বলার জন্য একটা ব্যবস্থা করে দিতাম, সেই নাম্বারে ওর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের অনুষ্ঠানের যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারে আপনারা সাহায্য পাঠাতে পারেন যদি আপনি মনে করেন আপনার জায়গাটা থেকে ওকে কিছু হেল্প করা দরকার। আমি নাম্বার দুটো আপনাদেরকে বলে দিচ্ছি, এটা পার্সোনাল নাম্বার হেলো 8920, এটা এজেন্ট নাম্বার নয়। আপনারা যারা সাহায্য পাঠাতে চান এই দুটো নাম্বারে পাঠাতে পারেন, 01782-510-515। আমি আবারও বলছি 01782-510-515। আরো একটি নাম্বার রয়েছে 01743-075-722। আমি আবারও বলছি 01743-075722। এই নাম্বারে চাইলে আপনারা যদি মনে করেন ওর চিকিৎসার জন্য কিংবা ওর জন্য কিছু করা উচিত আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে, আপনারা চাইলে এই দুটো নাম্বারে বিকাশ করে ওর জন্য সাহায্য পাঠাতে পারেন। আর একটি বিষয় বলতে চাই প্রিয় শ্রোতা, এই দুটো নাম্বারে নাম্বার দেওয়ার পরে আপনারা কন্টিনিউসলি অনেকে এখানে ফোন করেন, এই নাম্বার দুটো সব সময় রেসপন্স করা সম্ভব হয় না, অনেক সময় বন্ধ রাখতে হয়, এত এতগুলো ফোনের সঙ্গে কথা বলা সম্ভব নয়, এই দুটো শুধুমাত্রই বিকাশ নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুতরাং আপনি ফোন বন্ধ পেলে বা আরো কনফার্ম হতে চাইলে আপনি যেটা করবেন কোনো সাহায্য পাঠালে একটা টেক্সট পাঠিয়ে রাখবেন যে আমরা টাকাটা পেয়েছি কিনা, আমরা ফিরতি টেক্সট আপনাকে জানিয়ে দেবো যে আপনার অর্থ পাওয়া গিয়েছে। সুতরাং বন্ধ থাকলে কিংবা কোনোভাবেই আপনার ফোনে রেসপন্স না করলে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। শুধু একটা কথাই বলতে চাই শেষে এসে, মনুষ্য জীবন খুবই স্বল্প সময়ের জীবন, খুবই অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, সবাই মিলে আমরা ভালো থাকতে চাই, একই সমাজে বসবাস করি, একজন মানুষ দুঃস্থ থাকলে তার দিকে যদি হাত বাড়িয়ে দিতে না পারি কেমন মানুষ আমরা, কোন বিবেক নিয়ে আমরা বসবাস করি। ভালো থাকবেন সবাই।